exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে কথা না বাড়িয়ে। আজকে গেস্ট যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা বলেন।
আমার নাম মোহাম্মদ এনামুল হাসান।
এনামুল হাসান, ওকে। তো এনামুল বয়স কত?
19 প্লাস।
মানে 20 বছর হয়নি কিন্তু 19-এর বেশি, তাই তো? আচ্ছা, জন্ম জেলা?
কুমিল্লা জেলার চান্দিনা থানা।
ওটা জন্ম জেলা। বর্তমানে থাকছেন কোথায়?
বর্তমানে বাড়িতে আসি, পাশাপাশি নারুবাড়িতে থাকি, বাড়িতে এত একটা থাকা হয় না।
আপনার লাস্ট এই যে ঘটনাটা ঘটেছে, আপনি কবে ঘটেছে এই ঘটনাটা?
এই ঘটনাটা লাস্ট আপনার ঘটছে, মানে ভাইরাল হয়েছে বিষয়টা না,
আমি যেটা জানতে চাচ্ছি যে ভাইরাল হওয়ার ঘটনাটা, ভাইরাল হওয়ার পর
আপনার মনে হয় এপ্রিলের দিকে,
এপ্রিলের দিকে ভাইরাল হয়েছে। তো যাই হোক, আজকের এই সিক্রেটস অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যাবে। অফকোর্স আমরা শুরু করছি আজকের সিক্রেটস এবং শুরুতেই ব্যাকগ্রাউন্ডে থাকবো। এনামুল রয়েছে আজকে সিক্রেটসে। জি বলুন, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে।
আপনার আমি ছোটবেলা মা বাবার সাথে ছিলাম।
বাবা কি করতো?
চাকরি করতো, জব করতো আর কি।
আচ্ছা, আপনি কি কয় ভাই বোন আপনারা?
আপনার তিন ভাই এক বোন।
আপনি বড় সবার?
মাঝারো।
আপনি মেঝো? ওকে, ঠিক আছে বলেন।
তা আমার আব্বু নর্মালি এখন নর্মালি একটা জব করতেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। আর এভাবে আপনার এর আগে ওনাদের নিজের বাবা তো শিক্ষিত, তো ওনারা নিজের এলাকায় একটা স্কুল দিছে, একসাথে একটা স্কুল দিছে। ওখানে আব্বু কয়েকদিন টিচার হিসেবে নিয়োজিত ছিল। তারপর
শিক্ষকতা করেছেন,
এই কারণে একটু এলাকায় পরিচিত, মাস্টার হিসেবে পরিচিত, সবাই তাকে এক নামে চেনে এরকম আর কি। তো এখন একটা ইন্স্যুরেন্স আছে।
আচ্ছা,
আমি ছোটবেলা নানুবাড়িতে থেকে বড় হয়েছি, ক্লাস থ্রি পর্যন্ত নানুবাড়িতে ছিলাম। থ্রি থেকে চলে আসার পরে যখন আম্মু আবার আমাকে নিয়ে আসছে, ওখান থেকে নিয়ে এসে থ্রিতে অবস্থায় নিয়ে এসে আমাকে একটা কেজি স্কুলে ভর্তি করেছিল। আপনার কেজি স্কুলটা হয়েছে আমাদের পাশের এলাকায় পিপেতে। কেজি স্কুলটা ভর্তি হয়েছিলাম, ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম। ওখানে আম্মু আবার ক্লাস করাইত প্লান্টে। তারপর আসা পড়ার পরে ওখানে লেখাপড়া করতেছিলাম। তার এক বছর পরে এই আমাদের আব্বু সহ অনেকেই স্কুলটা দেয়, আমাদের গ্রামে স্কুলটা দেয় কেজি স্কুল। তখন এই স্কুলটা দেওয়ার পরে স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস টু এ ভর্তি হয়েছি। আমার ক্লাস টু এ ভর্তি হওয়ার পরে মানে মোটামুটি আমার লেখাপড়া ভালোর দিকে ছিল, স্টুডেন্ট হিসাবে ভালো ছিলাম। হয়তো নিজেরটা নিজে বলি না, বাবা মা সবসময় বলে যে তুই ভালো স্টুডেন্ট ছিলি, গর্বে সবার মধ্যে মোটামুটি ব্রিলিয়ান্ট ছিলাম আমি। তাছাড়া ছোটবেলা থেকে একটু দুরন্ত ছিলাম, দুষ্টামি বেশি করতাম। তো বাড়িতে চলে আসার পরে ওখানে লেখাপড়া করতে করতে ক্লাস ফাইভ পর্যন্ত, এমনি কেজি স্কুল তো একটা বেসরকারি ভাবে একটা বৃত্তি পরীক্ষা হয় নর্মালি, প্রতি বছর আমি অ্যাটেন্ড করতাম এটা। ইনশাল্লাহ পাঁচ বছর আমি পরীক্ষা দিয়েছি, পাঁচ বছরে বৃত্তি পাইছি। আমি ক্লাস ওয়ানে সাধারণ করে বৃত্তি পাইছি, ক্লাস টু এ বৃত্তি পাইছি টেনাল বলে, থ্রি তো টেনাল বলে, ফোর ও টেনাল বলে পাইছিলাম বেসরকারি ভাবে। আর যখন ফাইভে উঠছি তখন এই বেসরকারি বৃত্তিটাই সাধারণ করে পাইছিলাম।
তার মানে ধরে নিতে পারি যে আপনি স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলেন?
আলহামদুলিল্লাহ ভালো ছিলাম।
ওকে,
ছাত্র সঙ্গে মোটামুটি মোটামুটি ভালো ছিলাম। আমি যে স্কুলে লেখাপড়া করে করছি ওই স্কুলে আমি টিচারই করছিলাম, এই যে এসসির পরে। ওর মাঝে মাঝে এখনো যাই, কারণ আম্মু স্কুলে টিচার হিসেবে এখনো আছেন, তো আম্মুর বদলে মাঝে মাঝে যাইতে। তো এখানে লেখাপড়া করার পরে আমি যখন এইট ওঠার পরে যখন এটা জিসি দিছি তখন মনে আমার রেজাল্টটা ছিল 4.75। আমি সবার শেষে ভর্তিছিলাম দুই মাস পরে যখন রেজিস্ট্রেশন চলতেছিল তখন ভর্তিছিলাম ফেব্রুয়ারিতে। তারপর নাইনে যখন উঠি, নাইন ওঠার পর আমি বাড়িতে চলে আসছি নানুর বাড়ি থেকে। আমি বলছি নানুর বাড়িতে থাকবো আর বাড়িতে পড়বো। তখন মামা আবার দিতে চাইছিল না, মামা আবার রাজনীতি করতো ওখানে। মা বলতো না তুই যাস না, আমি আমার সাথে থাক বাড়িতে, আমি একা থাকি। তখন রেখে দিয়েছে মামা আসতে দেয় না। তখন আমি আবার আরেকটা স্কুলে ভর্তিছি। তো ওখানে অনেকদিন যাওয়ার পরে ওখান থেকে টিসি দিচ্ছিল না আমাকে, বলছে যে স্যার বলছে যে না তোমাকে দেওয়া যাবে না, তোমার মামা নিষেধ করছে তোমার টিসি দিতে। তো আমার আবার রিটার্ন করতে হচ্ছে। নানি যখন ওখানে রিটার্ন করছি, রিটার্ন করার পরে ছয় মাসের ভিতরে একটা ঝগড়া হয়েছিল খেলা নেয় ঈদের রমজান ঈদের সময়। পরে রাত্রে একটা ঝামেলার কারণে আপনার এলাকায় একটা মার্ডার হয়ে যায়।
ওকে,
আমরা রোজার ঈদে নামাজ টামাজ করে খেলাধুলা করছি, খেলাধুলার পরে ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে অনেক মারামারি হয়েছে, জানি আমার হাত কেটে গেছিল। তারপর এটা নিয়ে বলছিল বিচার হবে, তখন আমার মা বলছে আচ্ছা ঠিক আছে বিচার হইলে ভালো। তখন আমার সদর হাসপাতাল পড়াইছে মামলা টামলা করার জন্য।
এই মামলা মানে খুন হয়ে যায় বলতে কারা খুন করেছে?
খুন হয়ে যায় বলতে আপনার,
আপনি জড়িত ছিলেন
না?
ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে বিষয় নাই বা জানি, সামনের দিকে আগেন। হ্যাঁ,
তো ওই কারণে আমরা এলাকা থেকে থাকতে, ওই এই খুনটার কারণে আমরা বাড়িতে থাকি নাই আর, একদম সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।
মানে আপনার ফ্যামিলি মেম্বারও বাড়ি ছেড়ে চলে গেছে?
না, নানুর বাড়িতে যখন থাকি আমার ফ্যামিলি মেম্বার তো থাকতে ওই বাড়িতে। তো এখন তো আমি তো স্কুলে পড়তেছি, আমার তো রেজিস্ট্রেশন হয়ে গেছে তার মাঝে। তা আমি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে চলে আসছি ঢাকাতে। ও আমার মামা বাবার একটা ছিল তখন, র্যাবে ছিল তখন, মামা ট্রান্সফার করে দিয়েছে, আমার ফোন দিয়ে বলে দিয়েছে যে ওরে ঢাকাতে ট্রান্সফার করে দেন। তখন আমি ঢাকাতে ঢাকা মেডিকেল চলে আসছি, ঢাকা মেডিকেল থেকে দুই দিন ছিলাম, তারপরে বাসা চলে আসছি ঢাকা খালামুড়ি বাসা আছে ওখানে মোহাম্মদপুরে, ওখানে চলে আসছি। পরে নানুর বাড়িতে সবাই চলে আসছে, সবাই চলে আসার কারণে আপনার ওই নানু বাড়ির নানুরা তো মোটামুটি অনেক ভালো লেভেলে ছিল, তো ঘরে যা ছিল একদম সব কিছু নিয়ে গেছে আপনার, অনেক কিছু নিয়ে গেছে। ওই মামলায় আমার মামা সহ আসামি বেড়ে গেছিল, মানে অনেকে বেড়ে গেছে মামলায়। তারপরে ওইখান থেকে চলে আসার পরে আমি আবার রাগদুল যে স্কুলে পড়ার জন্য প্রথমে ভর্তি ছিলাম ওই স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করতেছিলাম, ইয়ার জন্য পড়তে পারতেছি না। তখন বলতেছে এমনি ক্লাস করা লাগে, তখন আব্বু নিয়ে গেছে যে তুই ক্লাস করে হবে ওখানে পরীক্ষা দিস, কিছুদিন যাক চারশিট চারশিট বাড়ি হোক তখন দেখ কি। তখন পরীক্ষা টিকা দিলাম ওখানে, ওখানে আবার ক্রিকেট খেলো। তো আমার ছোটবেলা থেকে এটা নেশা, একটা ভাত খানার মতন আর কি, সবাই খাওয়া দাওয়া খায় আমার ক্রিকেট খেলাটা এরকম একটা নেশা খেলাধুলাটা। তো আব্বু নিষেধ করতেছিল যে খেলা দরকার নাই, তুই যেখানে আসোস। আমি আবার কম্পিউটার ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম, তো ডিপার্টমেন্ট কম্পিউটার, তো এখানে লেখাপড়া করতেছি। তা বলতেছে তুই ভালো করে লেখাপড়া কর এটাই চলবো। আমি বুঝছি না আমি আমি খেলবো যেটুকু আগাইতে পারি। তখন প্র্যাকটিস করতাম, তখন আবু দিতে যাচ্ছিলাম, পরে ভাইও দিতে যায় না, ভাই আবার তখন থাকতো ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে তখন বিদেশ যাবার কি, তখন ভাইও নিষেধ করতেছিল। পরে আম্মু কইতেছে আচ্ছা ঠিক আছে করুক। পরে ঢুকলাম ওখানে প্র্যাকটিস করতাম রেগুলার, ক্লাস মিস দিয়ে আমি প্র্যাকটিস করতাম, আমার খেলার প্রতি অনেক নেশা ছিল। তো ওখানে প্র্যাকটিস করতাম, খেলাধুলা করতেছি। তো হঠাৎ একজন একদিন একটা বড় ভাই আমার পরামর্শ দিল যে এনামুল তুমি ঢাকা চলে যাও। আমি তখন ওখানে লেগ স্পিন হিসেবে বল করতাম, যেটা ওখানে ছিল না অনেকেই করতো না। তখন আমার বলে জানা বল তুমি ঢাকাতে চলে যাও ভালো হইব তোমার জন্য। তো আমি বললাম যে এখানে তো ধামরুড়ি আবনীতে ভর্তি হইলে পারি, তো এই জন্য আমি ঢাকার জন্য সেকেন্ড সেমিস্টার আগেই ইয়ার ট্রান্সফারের জন্য ট্রাই করতেছিলাম। ট্রান্সফারের নিয়মটা নাই আমাদের সময়, এই সময়টা ট্রান্সফার দিচ্ছে না, ফার্স্ট সেমিস্টার দেয় না সেকেন্ড সেমিস্টার দেয় না। আমি কি করলাম, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছি না ক্রিকেটে, তখন তখনই আমি ট্রান্সফারের জন্য আমার খালামুড়িকে বলছিলাম যে বোর্ডে যোগাযোগ করা লাগে। তখন ভোট থেকে কলেজ থেকে অনুমতি চাইছি, দেয় না ওনারা, ওনারা বলছে পারবো না এই সেই, আমার মামা বলছিল দেওয়ার জন্য, পরে দেয় নাই। পরে বোর্ডে যোগাযোগ করছে, ট্রান্সফারটা দিছে আমার, বোর্ডে দিছে আর অনুমতি দিছে আর এক মাস। আমি যখন সেকেন্ড সেমিস্টার ফাইনাল দিছি, সেকেন্ড সেমিস্টার ফাইনাল দেওয়ার পরে আমার এই রেজাল্ট আসছে, আমি ট্রান্সফার হয়েছি। তার মাঝে কাহিনীটা আপনার শুরু হয়েছে, আমি যখন সেকেন্ড সেমিস্টার ফাইনাল দিই, আমার কিন্তু লক্ষ্য ক্রিকেটার, আমি লক্ষ্য ক্রিকেটারের আমি মানে ঢাকাতে আসতেছি ট্রান্সফার, এছাড়া আমার কোন উদ্দেশ্য নাই, শুধু আমার লেখাপড়ার মানে পাশাপাশি থাকবে এতটুকুই। ঢাকা বল টিকে ট্রান্সফার নিয়েছি তেজগাঁওতে। তো ভাবলাম যে খেলাধুলা করবো, যাক অসুবিধা নাই। এর মাঝে রমজানে আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে, সেকেন্ড সেমিস্টার ফাইনাল। আমি যখন এক্সাম দিয়ে আসছি, আসার পরে বাড়িতে আসি, বাড়িতে খেলাধুলা, এক কথায় খেলাধুলা দুষ্টামি এর ভিতরেই। আপনার আমাদের দিকে একটা ব্রিজ আছে, ওইদিকে একদম রেগুলার গোসল করতে যেতাম, লাফাইতাম, ব্রিজ থেকে লাফ দিতাম আমরা অনেকে যারা যে এই বয়সের যারা ছিলাম আমরা গত বছর আর কি আপনার ঈদে সত্রের ঈদের সময় ঈদের পরে। তার মাঝে আপনার আমি ট্রান্সফারের জন্য অনুমতি নিছি, এই জন্য ফেনি থেকে আমি একবার সবকিছু নিয়ে আসছি, আমার আব্বু থেকে আবার জোর করে টাকা নিয়ে আমি আবার ওই ব্যাট বল প্যাড হেলমেট সবকিছু কিনছিলাম, তো এগুলো নিয়ে একবার বাড়িতে চলে আসছি ট্রান্সফার নেব। তার মাঝে আমার ট্রান্সফারের ইয়ে আসতেছে না, নোটিশ আসতেছে না, টেনশন আসছিলাম। তার মাঝে আমার ফ্রেন্ড ছিল হাবিবুল্লাহ, তো ও আমার ছোটকালের ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করছি, তো ওদের বাড়িতে ছোটকাল থেকে রেগুলার যাওয়া আসা করতো। তার বড় ভাইয়ের সাথে আবার আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল, বন্ধুত্ব ছিল। তার মাঝে ভাবি একদিন আমার থেকে নাম্বারটা চাইল, তাদের পাশের বাড়ি তার মামি হয়,
ভাবি বলতে
আমার ভাবি হয়।
আপনার সঙ্গে কি আগে পরিচয় ছিল?
আমাদের পাশের বাড়ি,
মানে আগে দেখা সাক্ষাৎ হতো,
পরিচিত, একদম ক্লোজড
সম্পর্কে ভাবি হয়,
সম্পর্কে ভাবি হয়। আর ওর মামি হয় হাবিবুল্লার মামি,
হাবিবুল্লার আপন মামি,
হ্যাঁ হাবিবুল্লার আপন মামি, তাদের ঘর তার মামির ঘর পাশাপাশি।
তো আপনার নাম্বার চাইল, এই ভাবি আপনার নাম্বার চাচ্ছে।
এমনি ভাবির সাথে সবসময় কথা হইতো, দুষ্টামি তো দুষ্টামি করতাম নর্মালি, যেটা স্বাভাবিক ভাবে হয় দেবর ভাবির সাথে এরকম কথাবার্তা এরকম। হঠাৎ উনি একদিন আমার থেকে নাম্বার চাইলো, এভাবে হাবিবুল্লাহ বাড়িতে যাওয়া হইতো, তো হঠাৎ একদিন আমার থেকে নাম্বার চাইলো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন, তো আমার নাম্বারটা দিছিলাম। দেওয়ার পরে আমি তখন বাড়িতেই, উনি আমার এক সপ্তাহ ফোন দিছিল, এক সপ্তাহ ফোন দেওয়ার পরে আমার বলতেছে কে, আমি বলছি আনামুল আপনাকে, পরে বলতেছে বাড়ি কোথায়, আমার বলেছিল আমি একদম সব বলে দিয়েছি ডিটেলস, কারণ আমি ওনার কন্ঠটা চিনে ফেলছি, চিনে ফেলছি, কিন্তু উনি ভাবতেছে আমি কিছুই চিনি না। তখন আমি বললাম যে আপনার তো আপনি কি লিখে ফোন দিয়েছেন, বলতেছে শালিক আমার একটা আত্মীয় আছে, হয়তো আপনার কাছে ফোনটা চলে আসে। আমি কে ও আচ্ছা ঠিক আছে, পরে রাইখে দিয়েছে ফোন দুষ্টামি করার পরে। তাই আমি বললাম দুষ্টামি করে ফোন দিয়েছে। পরে তাদের হাবিবুল্লার বাড়ি আর না তার নাদুর বাড়ির পাশে মাঝখানে একটা মাঠ ছিল, এরা তাদের বাড়ি ছিল, তারা বাড়ি করবে, এই জন্য ওখানে খেলা হইতো রেগুলার, আশেপাশে পানি ছিল, এই জন্য ওই জায়গায় খেলা হইতো। এভাবে নর্মালি দুষ্টামি করতাম, এছাড়া আমি আর কোনদিন ওনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাই নেই। খারাপ দৃষ্টি বলতে আমি শুধু ভাবি ভাবতাম এতটুকুই, তার মাঝে যদি দু একটা কথা বলতো দুষ্টামি করতাম এতটুকুই, আর বেশি কিছু না। তারপর উনি আমার থেকে নাম্বার আবার নাম্বারটা চাইছে আমার থেকে এক সপ্তাহ পরে। উনি তখন মনে এই বাড়িতে ছিল না, ওনার বাবার বাড়িতে থেকে ফোনটা দিছিল। তখন আসার পর আবার নাম্বারটা চাইলো, নাম্বারটা চাইছে, তো আমি বললাম ওই দিনও নাম্বার নিছেন, বলছে ডিলিট হয়ে গেছে। তো উনি আবার বলছিল ওনার একটা গ্রামীণ সিম আছে, গ্রামীণ সিমে তো ফোন যাইব, তখন আমি বুঝছি যে ওই নাম্বারটা। পরে উনি যখন আবার কল দিছিল তখন বুঝছি এই নাম্বারটা। নাম্বারটা চাওয়ার পরে আপনার তখন প্রায় কোরবানি আসবো, অনেক দেরি, তখন উনি আবার নাম্বারটা নেওয়ার পর আবার আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতে সেটা আমার নাম্বার এইসি। তখন তার সাথে টুকটাক কথা হইতো, তার মাঝে আবার আমার ট্রান্সফার অনুমতি হয়েছে, কলান ফোন দিয়ে বলতেছে জানো তো ট্রান্সফার হয়েছে, বোর্ডে নোটিশ হয়েছে। তা আমি তো জানতাম না বোর্ডে যে নোটিশ হবে ওটা ট্রান্সফারের। তখন আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ছে, কারণ সময় ছিল না, কাগজপত্র নিয়ে ঢাকাতে জমা দেওয়ার সময় খুব কম ছিল। আমি তখন টিভি দেখতেছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে তো না ট্রান্সফার আসছে, তুই তো অনলাইনে আসিস না, এই জন্য তোর নক করতে পারি না। তখন আমি বললাম কি বলিস, হ্যাঁ পুরো পলিটি ফেনি থেকে তোর শুধু তোর নামটা শুধু আসছে। আমি বললাম ও তাইলে ঠিক আছে, কয় তুই কালকের ভিতরে চলে আয়, তো এর পরের দিন নিয়ে সবকিছু ঢাকাতে জমা দিতে হইব, ঢাকা বোর্ডে জমা দিতে হইব। তা আমি কি করলাম, আমারও নক করলাম, আমারও ফোন দিলাম স্কুল থেকে আসার জন্য, আমার আবার ওই কেডি স্কুলের টিচার হিসেবে নিয়োজিত ছিলেন। তো আমার ফোন দিয়েছি, আম্মা বলতে আছে ঠিক আছে আমি বাড়িতে যাই। বাড়িতে আসার পরে আমি কি করলাম, আমি মনে হয় বিকালের দিকে রওনা দিছি, আম্মা আসার পরে রেডিও টুডি হয়ে রওনা দিছি। তার আগে থেকে আমার তার সাথে কথা হইতো নর্মালি কথা হইতো, কিন্তু নর্মালি কথা বলতে তিনি আমার সাথে মেসেজ করতেন মাঝে মাঝে অন্যরকম মেসেজ, আপনার যেটা বলে ওই সিম্পলি, যেটা আমি কখনো পাই নাই কারোর কাছ থেকে এরকম মেসেজ।
সিম্পলি বলতে,
সিম্পল বলতে ধরেন আই লাভ ইউ, আপনি আপনার প্রপোজ করছি এরকম কিছু,
আপনার ভাবি,
তারপরে তোমার ভাল লাগে, তারপরে তো কোনো কিছুতে আবার সরি টরি এরকম মেসেজ।
তো আপনাকে হঠাৎ এরকম করে মেসেজ পাঠালো, আপনি এত অল্প বয়সী, আপনার থেকে ওনার বয়সের ডিফারেন্স কত বছর ছিল?
সরি বলতে পারবো না, তবে তার আইডি কার্ডটা এই বছর হয়েছে এটা বলতে পারবো না, কেমন আইডি কার্ড হয়নি মনে হয়।
আপনার যে বয়সে ছোট ছিল?
আমি বয়সে ছোট।
আপনি বয়সে ছোট?
আমি বয়সে তার থেকে
আনুমানিক কয় বছরের ছোট?
আমার থেকে আনুমানিক পাঁচ
বছরের ছোট,
চার পাঁচ এরকম মেসেজ করতো। তা আমি ভাবতাম যে দুষ্টামি করে, কারণ আমি ভাবতাম যে দুষ্টামি করে হয়তো তার মাঝে এরকম দুষ্টামি করে। তা আমি বলতাম মাঝে মাঝে যে এরকম, আমি আবার সরাসরি ফোন দিতাম আপনার, আমি সরাসরি ফোন দিতাম কারণ আমি মেসেজে রিপ্লাই দিয়ে দিতাম না, তো আমি সরাসরি, কারণ আমার ভিতরে কোনো দুর্বলতা আসতো না ওই কারণে, আর আনকমন মেসেজ পাঠায় আমার কাছে, ওই জন্য একটু কেমন কেমন লাগতো। তখন আমি বলতেছি যে আবার ওই সময় আমি সাথে সাথে যদি ফোন দিতাম, ফোন রিসিভ করতো না, ফোন রিসিভ করতো না, মানে কথা বলতো না, ফোন রিসিভ করতো, চুপ থাকতো, তো আর আমি আর কল দিতাম না, এই দুটোকেই। তো আর মাঝে মাঝে আবার উনি ওনার জন্য কল দিতাম, উনি আবার কল দিত কোন সময় রাত্রের দিকে, রাত্রের দিকে কল দিত, তো আমি যদি গেতাম ফোন তোলার নাকি লেগে এসি, তো তখন উনি এরকম মেসেজ করতো। তো তার মাঝে আবার আমার ট্রান্সফারের অনুমতির জন্য আমি ঢাকা ইয়া ফেনীতে গেছি, ফেনীতে গিয়া রাত্রে চলে গেছি, ওই দিন রাত্রেই বাড়ি থেকে চলে গেছি, গিয়ে কাগজপত্র উঠানোর জন্য অনেক দৌড়ে দৌড়ি করার পরে কাগজপত্র নিয়েছি। কাগজপত্র নেওয়ার পরে ওই সময় আমি আবার তার জিজ্ঞাসা করছিলাম যে আপনি আমার ওই রকম মেসেজ করেন গিলিগা, ফ্রেন্ড হিসেবে তো মেসেজ করা যায়। উনি আমার বলতেছে তাহলে ফ্রেন্ড ভাবেন আমার নাকি, তা আমি বলতেছি যে আমি তো আমার, আমি তো কোনো সময় আমার ফ্রেন্ডের এরকম মেসেজ করি না, আমি আমার কোন ফ্রেন্ডের এরকম মেসেজ করি না। তার মাঝে আবার তিনি আবার কোশ্চেন করছিলেন যে এরকম মেসেজ করলে কি হয়েছে, মেসেজ করা জানা, আমি কিছু ফ্রেন্ড হিসেবে তো করতে পারে। তখন আমি বললাম যে আমার তো অনেক ফ্রেন্ড আছে, হাবিবুল্লাহ আছে, আবুকর আছে, কো আমি তো তা করে কোনো সময় মিসই করি নাই, আপনি আমার মিস করেন। তারপরে উনি কথা বলতো না, তত একটা সাদা সাথে করতো না, রাত্রে আবার ওই যে দেরি করে ফোন দিয়ে মাঝে মাঝে তখন জিজ্ঞাসা করলে এরকম কয়েক ফ্রেন্ড হিসেবে করতে পারি, তখন আমি এত একটা রেসপন্স করি নাই এইরকম, আমি ভাবতাম যে দুষ্টামি করে হয়তো, থাক ওনার কথাতে থাক। তার মাঝে যে আমি ফেনি গেছি, ফেনি থেকে ট্রান্সফার নিয়ে আসার পরে আমি হাবিবুল্লার সাথে ছিলাম তখন, তো এর মাঝে উনি দুই তিন দিন আগে ফোন দিয়েছে, তার মাঝে আমি যখন হাবিবুল্লার বাসায় উঠছি তখন আর ফোন দেয় না, ফোন আসে না, আমার ভিতরে এত একটা ইয়ে আসে না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি বিরতির পর ফিরে এসে আবারও বলবো নাম্বারটি, রেডি থাকুন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে। এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান তাদের ফোন নম্বর বলছিলাম একটু আগে, ফোন নম্বরটি হচ্ছে 09611904904। ঠিক আছে, ওকে। আর এই ফাঁকে আপনাদেরকে বলে দিই, পুরো অনুষ্ঠানটি জীবন গল্প এবং সিক্রেটস এই দুটো অনুষ্ঠানের প্রত্যেকটি এপিসোড আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা ওখান থেকে পুরো অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন কিংবা ওখান থেকে ডিরেক্টলি শুনতে পাবেন। একটি ওয়েবসাইট, বিশেষ করে যে ওয়েবসাইটের কোনো অথরিটি নাই আমাদের প্রোগ্রামগুলো ডাউনলোড করার, সেখানে দেওয়ার, লম্বা সময় ধরে শুধুমাত্র আমাদের রেডিও না, অন্যান্য রেডিও স্টেশনগুলোরও তারা কন্টেন্ট ওখানে আপলোড করে যাচ্ছে। আমি ওয়েবসাইটের নামটা আপনাদেরকে বলবো না, bd.com, তার আগে একটা কিছু আছে। আমি সে ওয়েবসাইটের, যদি কোনো কর্তা ব্যক্তি এই মুহূর্তে শুনে থাকেন তাদেরকে আমি রেডিওর মাধ্যমে আহ্বান জানাই এবং একই সাথে সতর্ক করছি আমাদের কন্টেন্ট সেখানে আপলোড না করার জন্য। এরপরেও যদি আপনারা করতে চান তাহলে আমরা আমাদের জায়গা থেকে আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনাদের অথরিটির সাথে যোগাযোগ করা যায়নি বলে আমরা রেডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানটাই আমরা যাই। তারপর
এর মাঝে আমি আবার তার একটা ইমো আইডি খুলে দিয়েছিলাম তার মোবাইলে, ওনার মোবাইলে।
ওকে, ইমো আইডি খুলে দিলেন বলতে কি, ওনার থেকে তো আপনি দূরে থাকতেন, দেখা পেলেন কিভাবে?
বাড়িতে যখন ছিলাম ওখানে তো রেগুলার খেলা হইতো, তো খেলার পরে একদিন হঠাৎ আমার বলতেছিল যে নাহুল ওনার আবার টাচমোবাইল আছে একটা ছোট, যে ওনার স্বামী একটা ফোন আসছে বিদেশ থেকে,
ওনার হাজবেন্ড বিদেশে থাকতো
না, উনি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার,
ওনার হাজবেন্ড এমবিবিএস ডাক্তার, একসঙ্গে থাকতো
না, উনি থাকতেন ময়মনসিংহ মনে হয়, এখনো আছেন।
ভাবি কোথায় থাকতো আপনার?
বাড়িতে থাকতো। তো তখন ওনার সেটটা আসলো, আসার পরে আমার ওনার সেটটা দিছে, আর ওনার হাজবেন্ডের স্ত্রী সেটটা ওটা আমি দেখছি, স্টিল সেট নতুন বিদেশ থেকে আনাছিল তখন দিচ্ছে, তখন ওনার কাছে সেটটা আসছে। তো কয়েকদিন পরে আমি আবার তাদের বাড়িতে রেগুলার খেলে যেতাম, উনি আবার বলছে যে ওনার মোবাইল ইমোডি খুলে যায়, তো আমার টাকা দিছিল, তখন আমি এমবি কার্ড আনছিলাম, এমবি কার্ড আনা তার মোবাইলে ইমো খুলে দিয়েছিলাম উইদিন ফার্স্ট, প্রায় অনেক রাত ছিলাম ওখানে, প্রায় নয়টা বেজে গেছে, উঠানে বসে বসে ইমোডি খুলে দিয়েছিলাম, মানে দেরি হয়ে গেছিল, নেটওয়ার্ক পাইতেছিলাম মোবাইলে ডাটা সেটিং করতে করতে, এই জন্য একটু দেরি হয়েছিল। দেওয়ার পরে তখন আমি এত একটা আমার ইমোডি ছিল তখন এত একটা আমি ইউজ করি না, মানে অনলাইনে ঢুকি কম, বাড়িতে আসলে অনলাইনে ঢুকি কম, ওখানে ফেনি থাকতে ওই একটু বেশি ঢুকি, আবার ওয়াইফাই তো ওখানে একটু অতিরিক্ত অনলাইনে থাকি, তো তখন আবার মাঝে মাঝে মন চাইলে ফেসবুকে ঢুকি, বাড়িতে আসলে এমবি টেম্বি ঢুকে, তো তার মাঝে আমি ঢাকাতে চলে আসি, ঢাকাতে চলে আসার পর আপনার হাবিবুল্লার সাথে ছিলাম পনেরো দিন অনেকদিন, তার মাঝে ইমুতো ওনার সাথে মাঝে মাঝে একটু কথা হইতো, আর ঢাকাতে চলে আসছি, আসার পর আমার মিড এক্সাম আসে পড়ছে, আমি তো ট্রান্সফার নিয়ে আসছি, এখানে ভার্সিটি সিস্টেম তো ঢাকা পলিটেকনিক ভার্সিটি সিস্টেম, তার মাঝে আপনার প্রেজেন্টেশন ক্লাস অনেক কিছু মিসটেক হয়েছে না, আপনার ট্রান্সফারের কারণে প্রায় হাফ টাইম ক্লাস করতে পারি নাই হাফ সেমিস্টার, তার কারণে আমি আসছি, প্রধান উদ্দেশ্য ছিল আমার ক্রিকেট হওয়া, মানে ক্রিকেট খেলার লেগেই ভর্তি হওয়ার জন্য আসছি, তো তার কারণে ভর্তি হইতে পারতেছি না, কারণ এখন আমার পড়ার সময়টা বেশি, কারণ আমার পড়তে হইব এই সেমিস্টারে, মানে আমার মনে হইতেছে যে আমি ফেল করবো, তার কারণে আর ভর্তি হই নাই ওখানে, তার মাঝে আবার মিড এক্সাম এসে পড়ছে, মিড টাইম এক্সাম দেওয়ার লেগে বিভাসে নিতেছিলাম, তো ওখানে হাবিবুল্লার সাথে থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন ছিলাম, ওখানে থেকে লেখাপড়া করছি, করে এক্সামটা দিচ্ছি, দেওয়ার পরে বাড়িতে চলে গেছি, সরস্বতী বাড়িতে চলে গেছি, তার মাঝে ওনার সাথে ইমুতে কথা হইতো টুকটাক, আগে কথা হয়েছিল আগে, তো আমার টাচ মোবাইলটা আবার আমি বাড়ি থেকে আসার সময় আমুরি দিয়ে আসছি, কি লেগে দিয়ে আসছি, আমার এখন তো পড়ার সময়, আমি হাফ সেমিস্টার ক্লাস করি নাই, যার কারণে আমার পড়তে হইব, এখন মোবাইলটা আনলে অনলাইনে থাকতে হইব অল টাইম, এই জন্য একটু টেনশনে ছিলাম, তো ভাবলাম যে মোবাইলটা দিয়ে আসি বাড়িতে, দিয়ে এসে আমি ছোট মোবাইলটা নিয়ে আসছি, ছোট মোবাইলটা নিয়ে আসার পরে তখন আর উনি আর কল দেয় না, অনেকদিন কথা হয় না তার সাথে আমার, প্রায় পনেরো থেকে বিশ দিন কথা না, হঠাৎ আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আপনার আমি আমার মোবাইলটা নিছি আমার থেকে পরীক্ষা মেড এক্সাম দিয়ে একদম বাড়িতে চলে গেছি, আমার কিন্তু তার কথা একটু মনে নাই, তখন তার সাথে কথা বলতাম, তিনি আমার মেসেজ করতো, এইগুলো আমার একটু মনে নাই, বাড়িতে গিয়ে আমার মোবাইলটা নিয়ে আমি যখন আমার ইমুটা নতুন করে চালু দিয়েছি, তখন আম্মুর সিমটা দিয়ে ইমু খোলা ছিল, তো আমি আবার আমার সিমটা দিয়ে নতুন করে ইমু খুলছি, তো ইমুটা খোলার সাথে সাথে আমার অনলাইনে দেখা যাচ্ছে না, তো আমি যেদিন গেছি আর পরের দিন মোবাইলটা নিছি, অনলাইন চালু করছি, অনলাইন চালু করার পরে উনি তো দেখছে হয়তো, তো দেখার পরে আমার ফোন দিছে, অনলাইনে দেখছে, ভাবছে আমি বাড়িতে আসছি, কারণ উনি জানে আমি মোবাইল নিয়ে নেই, এটা জানতো যে আমি মোবাইল নিয়ে নেই টাচ মোবাইল, যার কারণে নর্মাল মোবাইল ছিল, তখন ইমুতে আমার দেখে আমার ফোন দিল, সরাসরি ফোন দিছে, ফোন দিয়েছিল, আমি ধরি নাই, ধরি না ধরে মোবাইলটা, এটা আমি খেলতে গেছি, বিকাল হয়ে গেছে, খেলতে বলতে অনেকদিন পর আসছে বাড়িতে, আমি একটু ঘুরতে যাই, তো আমাদের একটা ব্রিজ আছে, ব্রিজে চলে গেছে, ওখানে পোলাওয়ান ছিল, আমার ফ্রেন্ড মাসুদ ছিল, জুয়েল ছিল, তো তাদের সাথে তারা ওখানে ছিল, তখন চলে গেছে ওখান থেকে, যখন রাত্রে আসছি, রাত্রে আসার পরে আমি আমার নর্মাল মোবাইলটাই, তখন ওই ডাটাটা অন করার পরে আরো আরো একবার অন করছি বিকালে, তারপর রাতে অন করি নাই, ওই ইমুটা অফ ছিল, তো তখন আমার ডাইরেক্ট নাম্বার কল দিছে, তখন আমি শুইছি মাত্র, এমনটা আমি কল দিছি আর তখন আমি মানে আমি একটু ইয়ে হয়ে গেছি আর কি, কল দিছে, আমি বলতেছি হঠাৎ ওই তুমি আসলা, ফোন দিলা না, এই সেই আমার বলতেছে, আমি কই তো আইসি গিয়েছি, এখন ওনারা ফোন কথা বললে আমি ঘরে আসছি, এমন টাইমে আবার উনি কল দিতেছে, তখন আর আমি কল ধরতে পারতেছি না, শুয়ে রয়েছি, আমি উঠে যেতে পারতেছি না, কারণ পাশে আব্বা আম্মা আছে, উঠে যেতে পারতেছি না, শুয়ে রয়েছি, শুয়ে থাকার কারণে কল ধরতে পারতেছি না।
আপনার বাসা থেকে ওনার বাসার দূরত্ব কতটুকু ছিল?
কতটুকু, পাঁচ থেকে ছয়শ হাত দূরে, পাঁচশো থেকে ছয়শ হাত এরকম হবে,
ওকে,
মানে
কাছাকাছি তো, তাহলে দুই মিনিট লাগে যেতে,
হ্যাঁ দুই মিনিট এরকম, দুই মিনিট আড়াই মিনিট, তার মাঝে উনি আমার তখন মেস আমি উনি আমার কল দিতেছে, আমি কল ধরতেছি না, কারণ আমি শুয়ে রয়েছি পাশে, কল চালন করে শুয়ে রয়েছি, কল ধরতে পারতেছি না, কল রিসিভ করে কইরা কথা বলি না, চুপ থাকি। তখন শীতকাল ছিল, আমার মনে আছে স্পষ্ট, শীতকাল ছিল, আমি মুরু দেওয়া অবস্থায় ছিলাম, তখন আমি মুরু দেওয়া অবস্থায় মেসেজ করছি মেসেজ করার পর আপনার উনি বলতেছে আমার দেখবো, বলতেছে এনামুল তুমি আমার বাড়িতে আসো কালকে, আমি কই না আমি আপনাদের বাড়িতে যাই না, দুষ্টামি করে বলতেছি আমি যাবো না, উনি বলতেছে তুমি আসো আমার বাড়িতে, আসো কি হয়েছে, আমি বলি না যাবো না, অন্য গাড়িতে যাওয়া নিষেধ। দুষ্টামি করে বলতেছি, আমি আবার ওনার মেসেজ করছি, উনি আবার আমার ফোনে বলতেছে না, উনি কথা বলো এসে, আমি কথা বলতেছি না, চুপ ছিলাম তখন। তো আমি বলছি যে আমি এখন ঘুমামো, ফোন দেন না। উনি বলতেছে আমার সাথে কথা বলবো এসে, উঠে যেতাম। আমি যাই না, পরে উনি আমি ওনার মেসেজ করে বলতেছি যে আপনি আমার কি বলবেন বলেন, আমি শুনি, শোনার পর আমি মেসেজ রিপ্লাই দিই, কারণ আমি তো ঘরতে বাইরে দিতে পারতেছি না। এখন ঘরতে বাইরে গেলে আব্বা আমি খারাপ মনে করবো। তখন উনি বলতেছে কালকে ওনাদের বাড়িতে যাইতে, আমি বলতেছি আমি পারুম না, আমার কাজ আছে। তারপর বলতেছে আইতে হইব, আমি বলছি না এখন তো আমার কাজ আছে, কালকে পারুম না, এই দুষ্টামি করতেছি আমি। তখন উনি তো একদম প্রেশার, আসতে হইব এসে, আমি আসুম না, অনেকবার অনেকবার ট্রাই করতেছে, প্রায় ওই সময় আমার 15-20 করতেছে, আমি কথা বলি না। উনি বলতেছে একটু কথা বলতে, আমি শুধু মেসেজ করি, কারণ আমি এখানে কথা বলার সিচুয়েশন নাই আমার, না থাকার কারণে আমি শুধু মেসেজ করতেছি। আমি বলছি যে আমি আসতে পারবো না কালকে এসে। পরে বলতেছে যে তুমি যদি না আসাম করে দিও, তুমি কই আমি কালকে সকালবেলা চলে আসবো ঘুমে দুইটা। আমি বলছি আন্তাজি ফালতু কথা বললেন না, এরকম বলতেছিলাম আর কি, মানে কথাটা নেই না এত একটা গুরুত্ব সহ, কয় তুমি দেখো কালকে চলে আসবো, উনি আমার দেখার লাগে আর কি। তার মাঝে আমি কি করছি, রাতে ঘুমাইছি, ঘুমাইছি সকালে আমার রান্না করতেছে, উনি চলে আসছে আমাদের বাড়িতে। তো আমি তো ঘুমাই রয়েছি, আসছে আমাদের বাড়িতে। তো তার আসার পিছনে একটা লজি ছিল আপনার, ওই আব্বু তো এবার ইঞ্জিনিয়ারিং চাকরি করতো, তো ওখানে উনি একটা ইঞ্জিও করছিলেন, তো ওই টাকা দেওয়ার সেই সুবাদে চলে আসছে। তো আইসা আমার জায়গাতে ভালো সিনে চাষি এসে আমার বলছে ভালোই হয়তো এরকম। তো আইসা আমার কানে টান মারছে ঘুমের ভিতরে,
কি মারছে
টান,
কানে টান দিয়েছে,
কানে টান দিচ্ছে, আমার মেলাস একদম গরম হয়ে গেছে ঘুমের ভিতরে, তো হঠাৎ টান মারছে। আমি ভাবছি আমার ছোট ভাইটা হয়তো দুষ্টামি করছে বা আমার ছোট বোনটা, ছোট ভাই আসবো না, আমি ভাবছি ছোট বোনটা। তো একদম রাগের মাথায় উঠছি, উঠে পিছন থেকে চাইদিকে উনি মনে হচ্ছে উনি হঠাৎ উনি এসে বসছে।
আমি ধারণা করেছিলাম কি আসবে না আসবে না,
আমি তো মাথায়
প্রশ্নই ওঠে না আসা,
কি করতে আসবে উনি আমার আমার এনে। উনি আসছে, আসার পরে আমি কোনো রেসপন্স করি না, আমি বলতেছি এবার ওনার দেখে আমি আর কিছু বলতে পারতেছি না, ওনার কি বলবো, উনি আমার থেকে বড়, আর তাছাড়া ওনার ধমক দেওয়ার কিছু নাই। আমার ছোট ভাই হইলে হয়তো এতক্ষণে পিড়া লাগাইতাম, অনেক পিড়াইতাম, বা কেউ হইলে অনেক ধমক দিতাম। আম্মা আব্বা হইলেও কইতাম যে আমরা ডাক দিছেন গেলে কেমনি, আম্মা আব্বা তো কখন করবো না এটা, আমার ডাক দেয় না তখন আমার আনতেছে। মেজাজ খারাপ হয়ে গেছে, পরে শুয়েছি, উনি উনি ওনার কাছে কথা বলতেছে, এরপরে উনি আম্মার কইতেছে চেয়ারম্যান সাহেব কি ঘুমাইতেছে নিয়ে এসে, এখন ওরে না সাবে উঠবো না এসে, সাবে কোন সময় আইসে আমার আম্মার সময় বলতেছে। তো আম্মা কইতেছে যে কালকে আসছে, কালকে পরীক্ষা হয়েছে, কালকে আসছে এই। আমি শুয়ে রয়েছি, আবার আমি আবার শুয়ে রয়েছি, উনি আবার আইসা ধরছে ঘুমিতে, ওটা নাকি এসেই। তো একদম আমার মানে ঘুমটুম ভাঙাই দিয়ে গেছে, উড়াই একদম উড়াই লেগেছে টাইম না, মানে ওই দুষ্টামি করে উড়াই দিয়ে গেছে। তো আমি উনি চলে, আমি তারপরে শুয়ে রয়েছি, তারপর উনি চলে গেছে, উঠে ব্রাশ টাশ করছি, ব্রাশ টাশ নাস্তা নাস্তা। তো উনি বলছে যে আমগুলিতে যাইও না, উনি দেই। আমি তো অবাক গেছি যে উনি রাত্রে বলছে দুষ্টামি, আমি বলছি দুষ্টামি করে বলছে আসবো না এইরকম, এখন চলে আসছে। তো তার মাঝে আমি আমাদের পলিটিক নিয়ে আবার এত একটা ক্লাস কম হয় আপনার, তো এই পরীক্ষা দিয়ে আসছে বন্ধ, তো আমি আবার বন্ধ যদি কলেজে এক সপ্তাহ বা 10 দিনের জন্য বন্ধ দেয়, আমি আবার 20 দিন থেকে যাই বাড়িতে, এই একটা অভ্যাস। তা মানে অভ্যাসটা হয়েছে কেবল শুধু না যখন আমি হাই স্কুলে পড়ি এমন না, এই ফ্রেন্ড কলেজে যখন উঠছে তখন, কারণ আপনার বার্ষিকীর মতো তো কলেজে তো একটা চলে ক্লাস হয় না, অফ থাকে এই আর কি, আর তাই আসা হয় না একটা তাড়াতাড়ি, দেরি করে যাই। তার মাঝে সময়টা বাড়িতেই তখন তার সাথে ইমুতে কথা হইতো, তখন আবার আমার মোবাইলটা নিছি, তখন আবার ইমুটা চালু হয়েছে, তখন ইমুতে মাঝে মাঝে কল দিত এসেই। তো তার মাঝে ওই বাড়িতে আবার পাশে আবার আমার ফ্রেন্ড আবুকের বাসা আবার এদিকে, তো তাদের বাড়িতে রেগুলার যাওয়া পড়তো, মানে মাঝখানে তাদের বাসাটা ওই পাশে আবুকরদের বাড়ি, ওই পাশে হাবিবুল্লাহদের বাড়ি আপনার, তো ওই বাড়িতে যাওয়াই পড়তো খেলাধুলা, আবার পাশে আবার তাদের বাড়ির সাথে আমরা খেলি, তাদের ঘরের সামনে খেলি।
ওকে বলেন তারপর।
পাশে তো আবুকর বাড়ি আবার হাবিবুল্লাহদের বাড়ি, তো ওখানে মাঝখানে আবার তাদের মাঠ আছে ওই বাড়িতে একটা, ওখানে খেলতাম, খেলতে যেতাম রেগুলার, সেই সুবাদে ওখানে যাওয়া পড়তো, তারপর কথা হইতো ফেসবুকে ইমুতেও কথা হইতো নর্মালি। তার মাঝে আমি উনি যখন আমাকে ম্যাচ করতো মাঝে মাঝে এই সময়টাতে, তার মানে আমি কয়েকদিন খেলতে যাই নাই, ওখানে খেলতে যাই নাই গিয়ে লেগে বাড়িতে ছিলাম, তো ঘুমাই যেতাম নর্মালি। তো উনি ভাবছে হয়তো ওনার উপরে আমি রাগ করছি এরকম হয়েছে, তো এইরকম এই টাইমে শুইলে আপনার খেলতে যেতে পারতাম না, তো কয়েকদিন খেলতে যেতে পারি নাই, তো এই কারণে পোল্যান্ডে জিগে যাচ্ছে এনামুল কই, সবাই জিগে যাচ্ছে এনামুল খেলতে আসে নাই। এনামুল কই জুয়েল কইছে যে জুয়েল এনামুল দেখলো বইলো বাবা ইসমাইল রে বললে, যারা আমার ফ্রেন্ড ছিল আবুকে সবাইকে বলছে, পরে মাসুদ এসে আমার বেলা বললো এরম তোর তো খোঁজতে আসে। তার মধ্যে আবুকে আবার দুষ্টামি কইটা বলতেছে যে কি তোরে খোঁজে একটু,
আচ্ছা মানে এগুলো নিয়ে ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুষ্টামি শুরু হয়ে গেছে অলরেডি।
হ্যাঁ
ওকে,
কি তোরে খোঁজতেছে এই সে, আমি হয়তো এমনি হয়তো মোবাইলে টোমালে সমস্যা হয়েছে তাহলে আমরা নাই, আমরা তো মৌলিক হতে পারি, আমি কই তাহলে কি লেগে কে বোঝাইলে কই ধর্ম। তারপর থেকে আবু করে দুষ্টামি করে বলছে যে আমি কানে নেই না, ও আবার একটু কথা যেটা বলে মোটামুটি লেগে যায়। তার মাঝে ওর চাস্তু বোনের আবার বিয়া, আমি যখন বাড়িতে আসছিলাম আমরা রমজানে, তার আগে ভাবি আমার সবসময় একটা কথা জিজ্ঞাসা করতো রমজানের পরে যে এনামুল তুমি কি প্রেম করো কারোর সাথে এই সেই, আমি বলতাম না এরকম না, আবার আমি দুষ্টামি করে বলতাম আমি কি লোকাল বাস যে প্রেম করবো আবার নামাই দেবো ছেড়ে দেবো এরকম, আমি ওইরকম না, একবার ঢাকা টু বক্স বাজার নিয়ে যাবো এরকম দুষ্টামি করে বলতাম অনেকবার। উনি সবসময় এই কথা জিজ্ঞাসা করতো আমার, আমি এত একটা রেসপন্স করতাম না। তারপর ওনার সাথে কথা হইতো, তার মাঝে ওই বিয়েটা চলতেছিল, বিয়ের দিন আমি যখন বিয়ের দিন তাদের বাড়িতে গেছি, ওই ভাবিদের গরমে গেছি, তা আমি তো আমার ভিতর কোনো ইয়া নাই, এ কারণে আমি গেছি ওই বাড়িতে, তাদের গেছি, তো যাই উনি রেডি হইতেছে খাইতে বিয়েতে যাইব, তা আমার আমাদের আবার খাওয়ার আগেই গেছি ওই বাড়িতে, ওই দিন দুষ্টামি করছি গোসল টোসল করছি বিয়ার অনুষ্ঠানের সময়, সবার বিয়ের সময় তো একটা দুষ্টামি অনেক, এই দুষ্টামিটা করার পরে ওখানে গোসল টোসল করছি ব্রিজের দিকে আমাদের, করার পরে গেছি রেডি হয়ে বিয়ে খেতে গেছি, সাথে আমার ফ্রেন্ড জুয়েল ছিল তখন, তো ওনাদের বাসায় গেছি, আমি বলতেছি কি যাবেন না, বলো হ্যাঁ কয় তুমি এখন বাইরে এই সেই রুমের থেকে, আমি আবার সচরাচর ওনাদের ঘরে যাইতাম এই সেই, কারণ হাবিবুল্লাহ আমার ফ্রেন্ড, তাছাড়া ওনাদের সাথে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো ছিল অনেক ভালো, এই কারণে যাওয়া পড়তো হঠাৎ এরকম ভাবে কথা বলতেছে। তো আমি কি করছি বাইরে এসে বসছি ওনার, তো সাথে আবার ছিল নাহিদা ওনার ভাতিজি হয় ওনার বড় ভাইয়ের মেয়ে, নাহিদা ছিল, নাহিদা বলছে কাকা মনে চাচ্ছি রেডি জান আমার শুনতে বলছে, তো আমি আইসা বসছি, আইসা খাইতে বসি, খানা দানা শেষ তখন রেস্ট নিতেছি, খাওয়ার পরে তাদের বাড়িতে রেস্ট নিতেছি, উনি সাজারে যাইছে আসার পরে খানা দানা শেষ তখন আসছে, আমরা আমি আবুকর তখন একসাথে কথা বলতেছি, হালিমার হালিমা সাথে সাইনুর ছিল, আমি আর হালিমারও বলতেছি যে ওনারা সুন্দর লাগতেছে, ও ভাবির কথা বলতেছি ভাবির আজকে সুন্দর লাগতেছে, হ্যাঁ তো ওই কথা আবার হাবিবুল্লাহ ছোট ভাই আছে একটা ও শুনছে হয়তো মাইন্ড করছে, তখন আবুকর আবার চাচি হয় উনি সম্পর্কে, তো চাচি হিসেবে তখন সেলফি উঠে দিয়েছিল, তা আমার বড় বলো আবুকর আয়নাবুল সেলফি উঠাই, তখন আমি সেলফি উঠাই দিকে ওনার গায়ের সাথে টাচ করছে, উনি আর সেলফি উঠে না মানে একটু টাচ লাগছে, তার মাঝে বিয়েটা শেষ, নাহিদা নিয়ে গেল, হাইবার নিয়ে গেল, তো ওই বাড়িতে গেছি, তো তার মাঝে এর পরের দিন মনে হয় আবার বাড়িতে আসছি, তার মাঝে আবুকর আমার বললো বলতেছে আরকি দুষ্টামি করে, ও একা তো তাদের ওদের বসছি, ওদের ঘরের পিছিয়ে একটা নারকেল গাছ ছিল কাটা, ওটার উপর বসে বসে ইয়া করতেছে, তখন আবুকর বলতেছে মানে ও সন্দেহ করছিল একটু, এনামুল আমার বলতেছে হয়তো, আমি কই না এরকম কিছু না, ও আমার জিজ্ঞাসা কি তোর সাথে কি ওনার কোনো কিছু হয়, আমি বলতেছে না এরকম কি সীতার মতো কথা বলার স্কিল, পরে এর মাঝে উনি আবার চলে আসছে, আসছে পিছন দিক থেকে কি জানি বলছে আমাকে, হয়তো আমাকে মনে করতেছে না দুষ্টামি মেরে চলে আসে হাসি যায়, তারপর তারপর আবুকর বলতেছে হয়তো তোর উনি পছন্দ করে, আমি কথাটা রেসপন্স করি নি এত, আমি যা আন্তাজি কোন উনি আর কোনো এনবেটা কোনো মিল আছে আন্তাজি, উনি আমার থেকে সিনিয়র অনেক বড় তার সাথে মিল ইয়ে নাকি ওইটা গুরুত্ব দিই না, এর মাঝে আমি কিন্তু সবসময় নামাজ পড়তাম, নামাজটা ঠিক রাখতাম আমার, উনি ভাবছে আমি ওনার প্রতি রাগ হয়েছি সেলফি ওঠার সময়, তো তারপরে আমি ওনারে বলছি যে থাক আমার ফোন দিন না আপনার সাথে ভুলে গেছে আমার মাফ করে দিন, এটা বলছিলাম ওই যে সেলফি ওঠা দেখে আমি ভাবছি উনি আমার সাথে রাগ করছে, আমি কিছু ভুলে গেছে থাক সরি, তারপরে ওনার দিক দিয়ে আর যাই না, উনি কি করছে আমার কাছে বিচার দিচ্ছে, মানে আমার কাছে বলছে এনামুল আমার সাথে রাগ করছে কি নিয়ে, উনি আবার উল্টাটা বলছে এনামুল আমার সুন্দর বলছে এটা মুসাই নাকি ওনার শাশুড়ির কাছে বিচার দিছে, বিচার দিছে এনামুল সুন্দর বলছে হয়তো এর লেগে এনামুল আইয়ে না এই বাড়িতে এসে আমি কিছু বলছি বললো কি লেগে লেগাই না। আসলে কিন্তু এরকম না, আমি এমনি যাই না, তো আম্মা এসে বলতেছে কি রে তুই নাকি ওনার সাথে কথা কস না, এবার যাস না এসেই ফোন বলে ধরস না। তার কয়েকদিন পরে আবার ওই যে মেয়েটা বিয়েছে ওরে আনতে যাবো, আম ঘর থেকে আমি গেলাম সাথে আবু করছিল, ওই বাড়িতে যাওয়ার পর একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তখন উনি আবার আম ঘরে নিয়ে আসছে, তো আসে দুষ্টামি করতেছে কয়ে এই শার্টটা ভালো লাগে না, আমি আবার সাদা শার্ট পরছিলাম, সাদা শার্ট পরে বিয়ে যেতেছি, কয় বিয়েতে আসছিলাম একটা অন্য কালারের শার্ট পরে ওই মরিচা কালার একটা শার্ট, তো ওইটা নাকি তার কাছে ভালো লাগতো এসে, তো আমি আমার কাছে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগতেছে না, তখন আমি সাদা শার্ট পরে আসছি কয়ে এটাতে খারাপ দেওয়া যায় এসে, আমি কোনো অসুবিধা নাই আমার কাছে ভালো লাগতেছে। পরে উনি ওখানেই ছিল অনেকক্ষণ, তার মাঝে সবাই রেডি আসছে আইসা ট্রলার দিয়ে যাইতেছে আমাদেরকে, তখন পানি ছিল ট্রলার দিয়ে আপনার বিয়েতে গেলাম, তারপর বিয়েতে গেলাম খাওয়া দাওয়া করে আসছি বাড়িতে, তার মাঝে একদিন ওনার ইমু উনি একটা ফেসবুক আইডি খুলছে, ওনার একটা ইমু আইডিতে একটা আননোন নাম্বার জয়েনছে, তো উনি ওনার ইমু আইডিটা আমি খুলে দিয়েছিলাম জুনাইদ আসলাম নামে, তারপরে উনি বলতেছে ইমু আইডিটা একটা নাম্বার ফোন দিছে এই নাম্বারটা আমার বিরক্ত করতেছে, আচ্ছা দেন। তার মাঝে উনি আমাকে অনেকবার অন্য টাইপের কথা বলতো অন্যরকম, ওই যে আপনার যখন এই বিয়েটার পরে মানে ওই আগের মতো দুষ্টামি করতেছে মেসেজ করে এসে, তো একদিন আমাদের বড় ভাই ছিল একজন মশিন উনি বিদেশ চলে গেছে বর্তমানে মালয়েশিয়া আছে, তো ওনার নিয়ে একদিন আমরা আয়োজন করছি আমরা বিরিয়ানি পাক করবো এই জন্য আয়োজন করছি, তখন মুড়ি টুড়ি কিনলাম ওই বাড়িতে পাক করার পরে আমি কি করছি ওই বাড়িতে একটা মেয়ে ছিল যে বাড়িতে পাক করা হয়েছে একটা মেয়ে ছিল, তখন আমি তার কাছে কথা বলে দিছি আমি বলছি একটা মহিলা এরকম এরকম আমার সাথে এরকম কথা বলে আসলে কি উনি দুষ্টামি করে না সত্য, তো আমার বলতেছে তা আমি আবার পরিচয় গোপন রাখছি, ও আবার ধরে ফেলছে যে এই মহিলাটা হইব।
প্রিয় শ্রোতা, বিরতি নিব এ পর্যায়ে আরো একটি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম এখনো বলছি একটি ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের নামটা স্পষ্ট করেই বলছি fusionbt.com, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা ঢাকা এফএম এর কোন কন্টেন্ট সেখানে আমাদের অনুমতি ছাড়া আপলোড করবেন না, বিধায় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। সো আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে করে আপনারা এতদিন যা করেছেন সেটা নিয়েও আমরা অবজার্ভ করছি, আজকের পর থেকে দয়া করে সেখানে কোনো কন্টেন্ট আপলোড করবেন না। ওকে, আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, এরপর আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই সিক্রেটসে। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছি এনামুল, আমরা কথা না বাড়িয়ে এনামুলের কাছে ফিরব। আর আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা বৈধভাবে যেখান থেকে পেতে পারেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। এছাড়া আরেকটি ওয়েবসাইট যেটা আমাদের কন্টেন্ট নিয়ে ওখানে আপলোড করে fusionbt.com, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব বলে তাদেরকে আমরা সতর্ক করার জন্য বারবার আজকের অনুষ্ঠানে বলছি, যদি আমাদের কন্টেন্ট তারা এরপরেও আপলোড করে তাহলে আমরা বাধ্য হব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। সো প্লিজ ডোন্ট ডু দিস। ওকে, আমরা যেখানটায় ছিলাম এনামুল, তারপর
আমি এবার গোপনটা কে আমি বলছি এরকম উনি আমার এরকম পছন্দ করে এসে উনি আমার নাকি মিস করে এসে মেসেজ করে, তবু একবারে শিউর দিছে কয়টা সিরিয়াস, আমি না আমার কি দেখতে এত সুন্দর লাগে নাকি যে সবাই পছন্দ করবো এরকম। তারপর ওখান থেকে ওনার বলার পরে চলে আসছি, তারপরে হাবিবুল্লাহর সাথে তখন খেলতাম, তখন তার ইমুতে একটা আনন নাম্বার আসছে, তার মাঝে ঈদ আসকি, ঈদের আগে কোরবানি টোরবানির জন্য সবাই প্রিপারেশন নিতেছে গরুর বাজার, তার মাঝে সে একটা ফেসবুক আইডি খুলছে, মেঘলা আকাশ নামে একটা ফেসবুক আইডি খুলছে তার নাম্বার থেকে, তার নাম্বার ছিল লাস্টে 666, ওয়াইড থেকে নাম্বার করছে, কিন্তু নাম্বারটা অনলিমি করা নাই, অনলিমি করা না থাকার কারণে নাম্বারটা নিয়ে গেছে অনেকে, নিয়ে গিয়া কি করছে আপনার নাম্বার ফোন দিতেছে, তা আমার আবার বলতেছে এইসব এই একটা ছেলে ডিস্টার্ব করে এসে, তখন হাবিবুল্লাহ আবার ফুটবল খেলতেছিল তখন মারে, তা আমি বিল্ডিং এ ঢুকে বারান্দার ভিতরে দাঁড়ায় তো ওই ছেলের ফোনটা ধরছি, আমি ওই ছেলেটা আবার গালাগালি করছি, উনি বলছে ওনারে নাকি বিরক্ত করে উল্টাপাল্টা কথা বলে, গালাগালি করছি আমি আবার বলছি মানে একটু নর্মালি এত একটা বাজে বিপ করে নাই, তার বলার পরে বলতেছে আমি বলতেছি আপনার ফোন দিয়ে নেইছি, আমার বলতেছে তুই কে এইছি, পরে আমি কি করছি নাম্বারটা ব্লক করে দিছি ইমুতে, তো উনি এসে বলতেছে তুমি ওনার গালি গালি গাজ করছি গেলে, আমি আপনি কি চিনেন নাকি, তাই এতক্ষণ আমার কাছে বিচার দিল নাকি লেগে এসে বলছে, আপনি আবার তো আবার আমার বলতেছেন কি লেগে, বলতেছে আমার ফেসবুক আইডি থেকে এমনি নাম্বারটা নিছে, তারপর উনি আবার আমার ওনার ফেসবুক আইডি নাম বলতেছেন আমার, উনি আবার ফেসবুক চালাতেছে আমার আবার লুকায় লুকায় দেখে আমার ছবি ভালো লাগে এসে বলতেছে, আমি ছবি ফেসবুকে এরকম ভাবে ছবি দিই এই সেই বলে, তার মাঝে আবু বকর নাকি আইডিটা খুলে দিছে পরে শুনছে আর কি, ইদানিং শুনছি, তো উনি আইডি খুলছে কিভাবে আমি জানি না, তারপরে ওনার আইডির নামটাও আমি জানতে অনেক কষ্ট হয়েছে, পরে নাম বলছে যে মেঘলা আকাশ, পরে ওনার থেকে আমি নাম্বারটা ফেসবুকে নিয়ে অনেক ইমুতে জয়েন হয়েছে, পরে নাম্বারটা আমি কি করছি ফেসবুকে আইডিটা ডিএক্টিভ করে দিছি, ডিএক্টিভ করে দেওয়ার পরে তার এমনি নর্মালি তার এর মাঝে এরকম কোনো কিছু হয় না যে উনি আমার প্রপোজ যদি কইরেও থাকে, এর আগে অনেকবার প্রপোজ করছে আমার, কিন্তু আমি কোনো রিপ্লাই দিই না, আমি গুরুত্ব দিই না কোনো, আমি জানি উনি দুষ্টামি করে এসে, তারপর হাবিবুল্লাহ চলে গেছে বাড়ি থেকে ঈদের পর, তারপরে আমি চলে আসছি আবার ঢাকাতে, ঢাকাতে আসার আগে ওনার সাথে যত কথা হয়েছে কথা যেদিকে চলে আসনু এদিকে একটু বেশি কথা হয়েছে ওনার সাথে সরাসরি, তো কথা বলার আগে কি ওই হাবিবুল্লাহ তো বাড়িতে গেছিলাম, হাবিবুল্লাহ ঢাকাতে থাকে, ওনাকে রান্না করে খাইবো নিজেই, রান্না করে খাইবো গেলে এখানে ভুয়া বিল বেশি রাখে এই সেই, তারপর তারা খাইতে পারে না, না খেয়ে থাকা লাগে মাঝে মাঝে মেসের ভিতরে, তো ও বলতেছে আমি রান্না করে খামো দরকারে, ভুয়া আসে না মিস্টেক করে, তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তোর লাগে ডেক ডিশ নিয়ে যাচ্ছে, তার মাঝে আমি কি করছি তার লাগে ডেক ডিশ আপনার হারিবাতিল নিছি, হারিবাতিল নেওয়ার পরে ওর মার থেকে নিছি, হারিবাতিল নেওয়ার পরে হারিবাতিল নিয়ে আসছি, এলোট আসার পরে রাত হয়ে গেছে, ঠিক আছে, তারপরে ওই নানুদের বাসার নানুর সাথে দেখা কি জন্য জানি দেখা করতে বলছিল, হারিবাতিল নিয়ে যখন অভ্যাস আসছি তখন আমি হারিবাতিল রায়কা যাইতে চাইছিলাম, আমার নানু আবার দিতেছে না কেন বলতে থাক, একদম যাইতে দিতেছে না, তখন একটা বাগনি ছিল আমার ওনার ছিল স্মৃতি, তো ও বলতেছে মামা থাকেন, ও তো একদম না মামা থাকতে হবে আজকে এই সেই, ও আবার খুব ইয়ে প্রেশারে ছিল, ও একটা রিলেশন করছিল যার কারণে সমস্যা হয়েছিল, ও অনেক প্রেশারে ছিল, তখন বলতেছে মামা থাকেন এই সেই, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি থাকতে চাই নাই, তারপরে আমি দুর্গা রেখে দিছে রয়েছি, তারপর ওই দিন আবার উনি আবার ম্যাচ কল টল দিছে, তো কল দিছে রাতে কল দিছে কথা বলছি, তো আবার স্মৃতি বলতেছে কি মামা, আমি বলছি ভাবি অন্য ওই যে পাশের বাড়ির আমাদের এদিকে একটা প্রজেক্ট আছে প্রজেক্টের ব্যাপারে বাড়ি বলছে, ও তো এইভাবে কথা বলে, আমি কই হ্যাঁ এইভাবে কথা বলে, তারপরে উনি আবার ওই যে অন্যরকম ম্যাচ এই মানে কথা অন্যরকম ভাবে কথা বলে এটা বলছি, আমি এমনি দুষ্টামি করে আর কি এছাড়া আর কিছু না, কয় না মামা দুষ্টামি না এসেই, ও আবার বলতেছে না মামা দুষ্টামি না আমার সত্যই ধরে, আমি আরো যা আন্তাজি, উনি এমনি কথা বলে আবার ঠিক হয়ে যাবো, তো আমি এরপর দিন ঢাকা চলে গেছি ওর সাথে বলে এমনি বইলা, ঢাকা চলে যাওয়ার পরে আমি ঢাকা এসে আমার খালতো ভাইয়ের সাথে রইলাম, ওর সাথে রইলাম, আর আমার তোষক নিয়েছিলাম বাড়ি থেকে, ওই তোষকটা আবার খালমুড়ি বাসা রাইখা ওর সাথে চলে গেছি, তো ওখানে থাকতাম, থাকার পরে ওখানে থাকা যাওয়া, তার মাঝে আবার ক্লাস রেগুলার করতে হইতেছে আমার, কারণ আমার থার্ড সেমিস্টার পরীক্ষা ফাইনাল চলে আসতেছে, তার কারণে আমার রেগুলার ক্লাস করতে হইব, কারণ আমি অনেক হাফ সেমিস্টার ক্লাস করি নাই, প্রায় অর্ধেক ক্লাস করি নাই, তো এখন ক্লাস ধরে রেগুলার করতেছি, তো আমি ওনার তত একটা কল দিতাম না আপনার, বেশিরভাগ সময় উনি ইমুতো কল দিত আমার, ইমুতো কল দিত, কারণ আমি সবসময় ওয়াইফাই ইউজ করতাম, তো একদিন হঠাৎ আমার বলতেছে আনামুল তোমার তো ভালো লাগাইছি, আমি তো তোমার পছন্দ করেছি, তো আমি বলতেছি কবে থেকে আপনি আমার পছন্দ করেন এসে, উনি সিরিয়াস মোডে বলতেছে বলতেছে আমার ওই যে তোমার মনে আছে একদিন আমরা বৃষ্টিতে বৃষ্টি ভিজতে আসছিলাম, তা আমি তো পুরো অবাক হয়ে গেছি কোন দিন বৃষ্টিতে ভিজতে আসছি, মানে একদম প্রথমে তার সাথে ওখানে আমার কথা হইতো না, আমি একদিন চুল কাটার জন্য শাসার বাজার গেছিলাম কচুয়াতে, সাইকেল দিয়ে গেছিলাম, ওখান থেকে আসার সময় আমার সাথে ইসমাইল আসছিল, ওর কলেজ আবার শাসা, তো ওখান থেকে আসার সময় ওনার বাচ্চারা ছিল সাথে আর উনি তো বৃষ্টি হওয়ার বৃষ্টি শুরু হয়েছে আর আমরা হাঁটতে আসতেছিলাম ওনার দিকে, তো উনি আমাদের সাথে যাইব এক এক আসতেছিল, তো ওনার নিয়ে আসতেছিলাম, তখন ইসমাইল কি করছে ওই পিছনে সেটা ওনার ছেলেরা বলেছে, আমি বলছি আস্তে আস্তে হাঁট, তো ও ছেলে আমাদের কথা বলতেছে চালাই দিব সাইকেল, তো চাকে সাইকেল নিয়ে আগে চলে গেছে।
যাই হোক ঠিক আছে, বৃষ্টির মধ্যে এসছেন একবার। হ্যাঁ
এই বৃষ্টির মধ্যে ওর নাকি ওই দিন আমার প্রেমে বেড়ে গেছে, ওই দিন হাঁটতে হাঁটতে আসছিলাম কথাবার্তা বলতে বলতে, তা আমি আবার দুষ্টামি করে বলছিলাম আর ওই দিন কথা বলতে, আমি বলছিলাম যে ভাবি আমার যদি কেউ প্রবাস করতে দিন এই বৃষ্টির সময় এসে এই সেই ওই দুষ্টামি করতে করতে আসছি, উনি ওই সময় আমি বেড়ে গেছে, তো আমার বলতেছে এই সেই তোমার আমার ভাল লাগে এই সেই, তখন আমি অবাক হয়ে গেছি আসলে ওই দিন সিরিয়াস মোডে কথা বলতেছে, তখন আমি বললাম আমি সরাসরি একদম, তখন উনি আমার কোশ্চেন করছে যে আমার তুমি আমার পছন্দ করো, রেকর্ডিং পাঠাইছে সরাসরি এই মধ্যে এখনো রেকর্ডিং গুলো আছে, উনি আমার আমার পাঠাইছে যে এমন তুমি আমার পছন্দ করো ভালোবাসো, আমি বল আমি কোনো জবাব না দিয়া নগদ ওনার ফোন ধরি না, আমি বলতেছি আমি সরাসরি বলছি আপনি আমার ফোন দিয়ে না, ওই সময়ে তার আগে উনি আমার অনেকবার বাড়িতে নেওয়ার চেষ্টা করতেছে, আমার বাড়িতে আসো তোমার অনেকদিন দেখি না এই সেই বাড়িতে আসো না, তো আমি ওনার সাথে আমি আমি বলতেছি সময় নেই আমার পরীক্ষা সামনে, আমি বলছি আমি সরাসরি মানা করে দিয়েছি আপনি আমার ফোনে দিবেন না একদম ফোন দিবেন না, এ কথা বলছি উনি কি করছে, এরপর আমি রাত্রে বলছি আপনি আমার ফোন দিবেন না, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি উনি হাত মাত কাইটা একদম ফাটালিস।
আপনি ঘুম থেকে উঠে দেখলেন কিভাবে?
উনি শুধু পিকচার পাঠাইছে হাত কাইটা পিকচার, তা আমি এত একটা গুরুত্ব দিই না, আমি এরপর দিন আবার বলছি যে আপনি আমার ফোন দিবেন না, এটা বলছি আরই উনি কি করছে এখন ভিডিও করে পাঠাইছে হাত একদম কাইটা, আপনার হাত কাটছে মনে হয় আমি ঘুম থেকে ওঠার পরে ভিডিও যখন দেখছি আমার কি যে এতটা খারাপ লাগছে আমি বলে বুঝাতে পারবো না, যেমন হাত কাটতেছে সেটা আবার ভিডিও করতেছে, আমি মানা করেছি ফোন দিবেন না আমারে এটা বলার কারণে ভিডিও করে পাঠাইছে হাত কাটা, তা আমার খারাপ লাগলো, পরে আমি
উনি কি চাচ্ছিল আপনার কাছে?
উনি উনি চাইতেছে আমি যাতে ওনার বুঝাইছি উনি আবার এরকম মেসেজ করতো, আমি বলছি দেন এটা সম্ভব না, আপনি যদি চা ধরার শখ থাকে মানুষের তাহলে মানুষ রকেট দিয়ে যায় এমনি ধরে ফেলতো, এই দূর থেকে দেখতো না আলো সবাই পায় না, ওইরকম ভাবে অনেকবার বুঝাইছি, তখন আমার একদিন আমার ফ্রেন্ড ছিল নাহিদ ওবেলা শুনছিল যে ওনার বুঝাইছি যে দেখেন আপনি চাঁদের মতো মনে করেন চাঁদের মতো দূরে আপনি দূরত্বটা এতটা এটা আপনাকে ধরা সম্ভব না, অন্য মনে করেন আরো আগে হইতো বা আপনার এরকম হইতো পসিবল না, এটা বিয়ের আগে হইতো এরকম তাইলে একটা কথা ছিল, তো উনি বলতেছে ফ্রেন্ড হিসাবে কথা বলবো আমার সাথে এতটুকু বলতেছে, তারপরের থেকে নর্মালি কথা বলি এরকম।
আচ্ছা
তো তখন উনি আমার বলতেছে এরকম হাত কেটে বলতে, তো আমি আমার খাতো ভেজে দেখাইছি, ও বলতেছে আমি ওরা আবার জিজ্ঞাসা করছি এটা কি পসিবল, তো হইলে হইতে পারে তবে এরকম হয়তো অন্য কারণে বা এরকম, পরে উনি বলতেছে আমি বলছি হাত কাটছেন গিল দেখে, পরে উনি বলতেছে এই কারণে আমি মানা ফোন দিতে মানা করছি এই কারণে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি, মানে এখন তুমি মরেও যায় নাম পড়বো আমার আমি যা দেখতেছি এমন ভয় পেয়ে গেছি, তা এখন ভয় তো আমার কেমন দিন লাগতেছে বুঝতে পারো না, পরে আমি এরকম পাগলামি করেন না এসে এসব করেন না, পরে তো উনি বলতেছে তাহলে তুমি আমার মানা করছো গিলে ফোন দিতে ফোন না দিতে, আমি বলছি এই কারণে তোরা, তারপরে আমি তারপরে স্ট্রং আমি তারপরে স্ট্রং ছিলাম, আমি বলছি হ্যাঁ ফোন দিয়ে না, আমার ভিতরে কিছুটা খারাপ লাগছিল ওনার ওই ভিডিওটা দেখে কিছুটা খারাপ লাগছে, তখন উনি হাত কেটে বলতেছে যে এই দেখো আমার বলতেছে আমার কিছুটা খারাপ লাগছিল, তখন আমি মানে নিতে পারছি না এই জিনিসটা, পরে তোর তো একটা চাপ দিই না, তারপরেও আমি রেগুলার ওনার বলতেছি আপনি আমার ফোন দিন না, কারণ আমি ওনার সাথে কথা বলতে বলতে আমি জানি একটা সময় ওনার প্রতি আমিও কিছুটা ইয়ে যাবো, আমি এটা বুঝতাম সবসময়, তো এই কারণে আমি বলতেছি যে আপনি আমার ফোন দেন না, আর উনি যখন আমার ফার্স্ট কথা বলছে যখন আমার ওইরকম মেসেজ করতো তখন আমি বলছি দেন আমার সাথে এরকম মেসেজ করেন না, কারণ ওইরকম মেসেজ মানে আমি নিতে মানে এটা আমার সাথে মানা না এক কথা, তারপরে উনারে মানা করতেছি ফোন দেওয়ার জন্য ফোন দেওয়ার জন্য, উনি বলতেছে কথা না বললে ওনার ভাল লাগে না এই সেই ভাল লাগে না, তার মাঝে আবার উনি ওষুধ টুষুধ খেয়ে ফেলে, এমনি উনি রেগুলার ওষুধ খেত, আমি আবার চাপ দিয়েছিলাম বলছি আমার ফোন দিয়ে না এরকম বা ফোন দিয়ে এরকম কথা বলেন না, এই কারণে বলছে এই জন্যই করছে, তার মাঝে ওনার সাথে একটু সিরিয়াস কথা হয়ে গেছে আমার, সিরিয়াস বলতে আমি বলছি যে আপনি আমার ফোন দিয়ে না আজকের পর থেকে, উনি বলতেছে যে যে আচ্ছা ঠিক আছে ফোন দেবো না, আপনার ফোনে যেটা বলে আর কি ফোন কি জানি বলে এটা
ফোনে এক ধরনের অনৈতিক সম্পর্ক,
অন্যরকম সম্পর্ক, যেটা মনে হচ্ছে যে আমার কি ওইরকম ভাবে কথা বলার লাগে। উনি বলতেছে ওইরকম ভাবে কথা বলার জন্য, তখন আমি বলতেছি এটা কিভাবে সম্ভব, আমি আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এই সম্বন্ধে, বা আমি তো কারো প্রেমে পড়ি নাই, তা আমি শুধু একটা মেয়ের পছন্দ করি উনি জানতো, তা আমি এবার ওনার ফোন না ধরলে।
ওই সময় আপনি একটা মেয়েকে পছন্দ করতেন?
আমি ছোটবেলা থেকে একটা মেয়ের পছন্দ করি, ছোটবেলা থেকে,
ওকে,
একদম ক্লাস আমার মনে টু থ্রি হবে তখন থেকে,
ওকে,
ও আমার ফ্রেন্ড আর আবু করে জানতো, তো ওই তখন উনি আবার এটা জার্নালিস্ট, তো আমি যখন ওনার ফোন দিয়ে বা ওনার ফোন দিয়ে না, তখন উনি আবার আবার চেঁচাইতো, তা আমি আবার এটা নিতে পারতাম না, কারণ আমি ওরে ওই মেয়েটার প্রপোজ করি নাই, পারিপাশে আমাদের পারিপাশে ওরে পছন্দ করতাম, তো উনি এটা জানতাম, মনে বলতেছে এখন তো এপি ফোন ওই মেয়েরা ফোন দেয় এই সেই, তুমি এখন আমার ফোন আমার আমার সাথে কথা বলো না, তো ওনার সাথে এরকম ভাবে কথা আমি বলতে পারতেছি না, কিন্তু উনি মোটামুটি আগায় নিয়ে গেছে কথাটা, প্রায় ওই সময় রাত দুইটা থেকে তিনটা বাজে, তো এদের মাঝে অন্যরকম কথা বলছে, আমার খুব খারাপ লাগছে ওই কথাটা, আমি নিতে পারতেছি না কথাগুলা ওইরকম ভাবে নিতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগছিল ওই সময়টা, সেটা মানে আমি কখনো এরকম এরকম ইয়া সিচুয়েশনের সম্মুখীন হইনি, এখানে নিতে পারতেছি না, পর রাত আমি ঘুমাইতে পারি নাই, আমার খুব খারাপ লাগছে নিতে পারি নাই, পরে সকাল হয়েছে আমি ফজর নামাজ পড়তে গেছি, নামাজ টামাজ পড়ে আসছি, তারপরে আমার ওই জিনিসটা মনে পড়তেছে ওই কথাগুলা, না আমি লাইফে কখনোই শুনি নাই, মানে ভাবি নাই শুনবো কোথা থেকে, যে কথাগুলো আমি কখনো শুনি নাই কথাগুলো আমার সামনে চলে আসছে, তখন একটু খারাপ লাগতেছিল, তার মাঝে উনি বলতেছে যে দেখো আমার তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে না, এক কথায় আমি মনে হয় মানা করতেছি, দেন আপনি আমার প্রপোজ করছেন, আমি যদি বুঝতেছি যে উনি আমার প্রপোজ করছে হয়তো একটা সময় আমি তারপরে আমি বলে যেতে পারি, আমি এটা ভাবতেছি, আমি বলতেছি না থাকে আমার ফোন দেবেন না, তার মাঝে কি হইলো একদিন সেপ্টেম্বর মাসে, তখন এটা সেপ্টেম্বর এরকম হবে, ওনার মোবাইলটা নাই, উনি ইমুতে আসতেছে না।
বিরতি নেব এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, প্রিয় শ্রোতা শুনছেন সিক্রেটস, ঢাকা এফএম 90.4 এ প্রচারিত হয় প্রতি রবিবার রাত 11টায়, এবং আরেকটি অনুষ্ঠান আমার জীবন গল্প যেটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়, ঢাকা এফএম বাংলাদেশের এফএম রেডিওর সবচেয়ে বড় নেটওয়ার্ক, এখানে আপনি কান পাতবেন এবং আমাকে শুনতে পাবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে ছোট্ট আরেকটা বিরতিতে যাচ্ছি। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি সিক্রেটসে, আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা এফএম 90.4 এ প্রচারিত হয় প্রতি রবিবার রাত 11টায়, এবং আরেকটি অনুষ্ঠান আমার জীবন গল্প যেটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11টায়, ঢাকা এফএম বাংলাদেশের এফএম রেডিওর সবচেয়ে বড় নেটওয়ার্ক, এখানে আপনি কান পাতবেন এবং আমাকে শুনতে পাবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এনামুল, আমরা যেখানটায় ছিলাম তারপর
আমি ওনার আমি আইসা কখনো কল দিই নাই, আমি যদি কলেজ থেকে আইসা ডাটা অন ওয়াইফাই অন করতাম, তখন দেখতাম সিরিয়ালে অনেকগুলো কল আইসা পড়ছে বা মেসেজ আইসা পড়ছে, ইমুতে মাঝে মাঝে লাইন না থাকলেও লাইন দেখায় এরকম, এ কারণে উনি মেসেজ করে রাখতো, ওটি চলে আসতো, মেসেজগুলা এখনো আছে আমার কাছে সবগুলো মেসেজ, একদম ওই সময় থেকে এই পর্যন্ত যত মেসেজ ছিল ফেব্রুয়ারি পর্যন্ত, এখনো সব রেকর্ডিং শো আমার কাছে এখনো এগুলো আছে, উনি যে আমার জিজ্ঞাসা করছে অনেক কথা, তো আমি একদিন ওনার রেকর্ড করে পাঠাইছি, আপনি আর আমার ফোন দিবেন না, ওই কথাগুলো আমার কাছে আছে, মেসেজগুলো এখনো আছে, যে আপনি আমার ফোন দিবেন না, এগুলো বইলা পাঠাইছি ওনারে, ফোনে তো বলছি এবার বলছি, উনি বলতেছে এরকম না, পরে হঠাৎ ওনার ফোনে আর উনি আর ফোন দেয় না, হঠাৎ সময়টা আমার তারিখটা মনে আসতেছে না, সম্ভবত 8 তারিখ হবে বা 6-7 তারিখ এরকম কাছাকাছি হবে এই যে কোনো মাসটা, তা আমি ফোন দেয় না, তাই আমি ভাবলাম যে তাইলে মনে উনি মানছে বিষয়টা, মানছে, ওনার তখন ওইরকম ভাবে ইয়া করে দিছি যে উনি তো বুঝার বিষয়, কারণ ওনার হাজবেন্ড আছে স্বামী আছে, তারপর আর কথা হয় না কয়েকদিন, লাইনে আসে না উনি এক কথায়, আর আমিও লাইন কল দিই না, ওনার কোনো কল দিই না, হঠাৎ প্রায় এক সপ্তাহ পরে এই আইডিটা লাইনে আসছি ইমুতে। ইমুতে আসার পরে আমি ভয় পেয়ে গেছি। ইমুতে আসার পরে শুধু সিন হয়েছে আমার এই ইয়াটা, আমার আইডিটা সিন করছে কেউ এরকম বুঝলাম। তখন আমি ভয় পেয়ে আমি বলতেছি হয়তো এই এই কেউ সিন করছে অন্য কেউ। তার মাঝে ওনার বড় ভাই, ওনার ভাবি মানে যে বড় ভাই ছিল আমার, ওনার বড় ভাই, ওনার ওনার ভাবির নাম্বারটা আবার আমার কাছে ছিল। আমি বললাম যে ভালো আছে নেই সেই কথার মিসখানে জিজ্ঞাসা করছি, ওরা জিজ্ঞাসা করছি যে কি মোবাইল চালায় না, টাচ মোবাইল কয়, হ্যাঁ চালায়, তো মোবাইলটা নিয়ে গেছে এরকম বলতেছে। কে নিয়ে গেছে? ওর হাজবেন্ড নিয়ে গেছে। তখন আমি এমন ভয় পাইছি মানে বইলে বুঝাতে পারুন না কোথায় নিয়েছে। উনি আমার বলছিল, উনি আমার বলছে যে নিয়ে গেছে, ওনার বড় ভাই ভাইয়ের ওয়াইফ বলতেছে নিয়ে গেছে। তাই আমি ভাবলাম তো সাথে সাথে আমি ব্লক করে দিছি ওই নাম্বারটা, ওই নাম্বারটা ব্লক করে দিয়েছি, দিয়া আর খুলি না। আমার মনে হয় প্রায় দুই মাস হবে কথা বলি না কোনো, এই কথা না ইমুতে, ইমুতে কোনো কথা হয় না তার ইমুতে। কারণ ওই মোবাইলটা তার বোনের বাড়ির পাশে ছিল, তার বোনের বাড়ির পাশে থাকার কারণে মোবাইলটা নিয়ে তার বোনের বোনের বাসাতে দিয়ে আসছে ওই মোবাইলটা। তো তখন উনি আবার আমার একটা নাম্বার থেকে ফোন দিছে, ওনার 707 সেই নাম্বারটা থেকে উনি আমার ফার্স্ট ফোন দিছিল, দুষ্টামি করছিল ফোন দেওয়া অপরিচিত নামে। তো ওই ফোন দিছে, তখন আমি নাম্বারটা চিনে বলছি, নাম্বারটা উনি আমাদের 7-8 ফোন দিছে। তখন আমি হ্যালো হ্যালো বলে কাইটা দিছি, আমি ওনার কন্ঠটা শুনছিলাম স্পষ্টভাবে, আমি ইচ্ছা করে বারবার নাম্বারটা কাইটা দিছি, মানে আমি ওনার সাথে কথা বলতে চাই না, এই হিসাবে নাম্বারটা কাইটা দিছি। নাম্বারটা কাটার পরে উনি আর আমার 8-9 কল দেওয়ার পরে আর কল দেয় না। আবার কিছুদিন পর, প্রায় কিছুদিন পরে ওনার শাশুড়ির আইডি ইমো আইডি আসছিল একটা, ওনার শাশুড়ির ইমো আইডি থেকে আমার নক করছে। তো ওনার শাশুড়ির ইমো আইডিটার নাম ছিল আয়েশা বেগম না কি জানি ছিল ওনার আইডিটার নাম। তো ইমো আইডি থেকে আমার নক করছে, আর আমি উনি আমার বলতেছে কেমন আছেন এই সেই মেসেজ করছে। তো আমি বলতেছি ভালো, কে আপনি? তখন উনি ওনার বাচ্চার ছবিটা দিছে, তখন আমি বলছি ও, তখন আমি বললাম হ্যাঁ ভালো আছি এই সেই। তখন প্রায় রাত 10:30-10:30 আমার আবার খিদা লাগছে, তো আমি আবার এক আন্টির বাসায় খাইতাম। তো ওই আন্টির বাসায় আমি বলছি আমি খাইতে যাই, এই তো উনি বলছে কেমন আছো এই সেই, বলছে ভালো ভালো এরকম বলার পরে আমি বলছি আমি খাইতে যাই এইটুকুই। তো উনি আবার আমার বলতেছে খাই আইসে আমার একটু ফোন দিও এই সে। আমি বলছি আচ্ছা খাইয়া এসে যদি টাইম পাই তাহলে ফোন দেবো, অসুবিধা নাই। আর আপনি আমার নাম্বার এই নাম্বারটা এখান থেকে ব্লক মেরে ব্লক মারার পাশাপাশি ডিলিট করে দিবেন এটা বলছি। উনি বলছে আচ্ছা ঠিক আছে নাম্বারটা, এর অসুবিধা নাই। তো আমি ভাবছি যে উনি পারবো না, আমি বলতেছি দেন আপনি নাম্বারটা সেভ করছেন মনে হয়, আগে প্রথমে সেভ এর থেকে যাবেন, সেভ নাম্বারটা ডিলিট করবেন, আপনি নাম্বারটা ব্লক মারে ডিলিট করে দিবেন। তখন ডিলিট করে দিচ্ছেন, তারপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তার মাঝে আমার সামনে পরীক্ষা, এর মাঝে উনি আমার অনেকবার বাড়িতে যেতে বলছে, এর আগে অনেকবার, ওই যখন উনি আমার সিরিয়াস বলছিল যাইতে বলছে, অনেকটা ইচ্ছা ছিল এই জন্য বলছিল যে ওনার ওনার একপাতা টিপ গিফট করার লেগে টিপ, তার মাঝে একটা টিপ আমি পড়া দেওয়ার জন্য বলছে। আমি বলছি এটা আমার দেওয়া সম্ভব না, আমি আপনার টিপ পরে দিতে পারবো না, আর ওই সময় আমি ঠিক থাকতে পারবো না টিপ পরে দিতে যদি। আর তখন বলতে চাইছে ঠিক আছে। তার মাঝে উনি ওনার সাথে শেষ যেদিন আমার কথা হইতেছিল যে ওই অন্যরকম ভাবে কথা হয়েছিল রাতে 2 পর্যন্ত, উনি বলছে যে কালকে তো শাড়ি পরবো এই সেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, শাড়ি পরে ছবি টুবি পারলে পাঠায়। উনি আমার বলছিল যে তোমার কি কোনো ইচ্ছা আছে এরকম? আমি আপনার আপনার শাড়ি পরা অবস্থা কি মন দেখতে মানা একটু ছবি উঠে পাঠায়। আমি ওর ওনার বলছি হ্যাঁ উনি সিরিয়াস একদম, এরপরের দিন ছবি টুবি পাঠায় দিছে, মানে ওই আপনার যেদিন অনেক রাত কথা বলছিলাম অন্যরকম ভাবে কথা বলছি, এরপর দিন ছবি টুবি পাঠাইছে। পরে ওই ছবিগুলো এখনো আছে আমার, মহিলা শাড়ি পরা লাল শাড়ি পরা। তারপরে ওই এই 2 মাসের ভিতরে শেষ। তো তারপর এটা ছিল, এটা এই সময়টা ছিল তখন ওই যে সে ওনার সাথে একটু অন্যরকম ভাবে কথা বলছিলাম, তখন আমার ওই সময়টা আমার মানে বারবার মনে, ওই দিন এরপরের দিন অনেক মনে পড়তেছিল কি সময় গেল রাত্রে এরকম ভাবতেছিলাম। পরে ক্লাস ক্লাস করছি, দুদিন পর আবার ঠিক হয়ে গেছে। পরে 2 মাসের ভিতরে তো তার সাথে শুধু 2 বার যোগাযোগ হয়েছে, আমি ওনার শাশুড়ির মোবাইলটা দিয়ে লাস্টে। তারপর আমার এক্সাম শুরু হয়েছে ডিসেম্বরে, ডিসেম্বরের 6 তারিখে তেমন আমার এক্সাম শুরু হয়েছে আমার সাবজেক্ট ছিল। তার মাঝে আমার একটা এক্সাম ছিল 20 তারিখে ডিসেম্বরের, 20 তারিখে একটা এক্সাম ছিল, আর শেষের এক্সামটা ছিল জানুয়ারির 4 তারিখ, 18 জানুয়ারির 4 তারিখ। তো আমি কি করছি, ওনার সাথে তো কোনো কথাই নাই আমার, আর আমার ওনার কথা একটু খেয়ালও নাই এখন আর, কারণ ওনার ব্লক লিস্টে হালায় শেষ, আমি আমার মতো করে লেখাপড়া করতেছি। তার মাঝে উনি আমার দুদিন নক করছে, আমি ওনার মতো আমার মতো করে গাইড়ে গেছি। তারপরে আমি যখন 20 তারিখ এক্সাম দিছি, 20 তারিখ এক্সামটা দিয়ে আমি কি করছি, থার্ড সেমিস্টার এক্সাম চলে আমার ফাইনাল, আমি এক্সামটা দিয়ে কোনো কথা নাই একদম আমার ফ্রেন্ড আবার ছিল, তো আবার মার্কেট করবে, ও মার্কেট করবে, রিমন ওনার রিমন ছিল, তো মার্কেট করবে, ওর সাথে গেলাম, গিয়া নিউ মার্কেট গেলাম, নিউ মার্কেট থেকে মার্কেট করে তারপর চলে গেলাম বাড়িতে, রওনা দিলাম রাত্রি। তারপর আমি যাওয়ার পরে উনি আবার, ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, তারপর বাড়িতে গেছি। এর আগের দিন হাবিবুল্লাহ বাড়িতে গেছে আমার, ও আবার বাড়িতে গেছে, তো আবার আমার 21 তারিখে আমি আবার মাগরিবের সময় বাড়িতে গেছি, তো আবার আমার আগায় টাকা নিয়ে গেছে বাড়িতে, বাড়িতে আগায় টাকা নিয়ে যাওয়ার পরে আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে ও আবার জোর করে ওদের বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে চল। পরে আমি যাইতেছি নেই, পরে ও লয়ে গেছে, নিয়ে গেছে, সাথে জুয়েল ছিল। তো ওদের বাড়িতে যা গেছি, যখন ওই মাঠে যখন খেলি আমরা, পাশে তাদের ঘর, ওই ভাবির ঘর, তো উনি আবার ওই দিন বাড়িতে ছিল, হাবিবুল্লাহর সাথে আসতেছিলাম খেলা মাঠ দিয়ে, ওদের বাড়িতে আসছি, উনি আবার কণ্ঠ শুনতে পারছেন। তার পরে আমি হাবিবুল্লাহর সাথে শুয়েছি, তখন উনি আমার জিজ্ঞাসা করতেছেন ওর কেমন আসলো, তখন আমি ল্যাপটপে বসে বসে হাবিবুল্লাহর ছবি দেখতেছিলাম, গান শুনতেছিলাম, তখন আমার হালকা ঘুমাইছে পড়ছে, তখন উনি আসছে, ওনার মোবাইলে যে আমার চ্যাট ছিল, তখন আমি একটু ভয়ে ছিলাম, তখন দেখলাম তার হাতে মোবাইল, তখন আমি কি করছি বাইরে এসে পড়ছি, বাইরে এসে আমার মোবাইলে এমবি ছিল মনে হয়, তখন আমি ডাটা চালু করে ওনার ব্লক লিস্টে ব্লকটা ছুড়ে আমি বলছি বাইরে আসছে, তাদের বাইরে একটা মাথা ছিল, তখন মাথার ভিতরে বসে আছিলাম, তখন আমি বলছি যে আপনার মোবাইলটা দেন, আপনার মোবাইলটা দিয়ে যাই, আমি কি করছি ওনার মোবাইল থেকে, ওনার মোবাইল থেকে চ্যাট ডিলিট করে দিছি এক কথায়, কারণ আমার ভিতরে একটা ভয় ছিল, কারণ ওনার ভয়েস আছে এখানে, যদি দেখে থাকে তাহলে ঝামেলা হইব, তখন ভাবলাম যে না কোনো ঝামেলা নাই শেষ, তো ডিলিট করে দিয়ে চলে আসছি। তখন উনি আবার আমার ধরছে সাথে সাথে, তুমি আমার নাম্বার ব্লক, তোমার নাম্বারে কল ঢুকে না গেলে এই সেই ফোন ধরো না এই সেই, আমি বলেছি হয়তো আমার মোবাইলে সমস্যা আমার, এরকম বলছি বুঝে দিছি। তখন উনি কি করছে আমার মোবাইল থেকে আবার নিছে, আমার মোবাইলটা নিয়ে উনি নিজে ব্লক ছুড়েছে, ইমো থেকে ব্লক ছুড়েছে, ব্লক ছুড়ানোর পরে আমার সাথে টুকটাক কথা হয়েছে, কথা হওয়ার পরে মানে উনি আমার সামনে থাকা অবস্থায়, এটা আমার বাড়িতে যাওয়া, ফাইনাল পরীক্ষা দিয়েছি 4 তারিখে, আমি ভাবছি উনি আমার সাথে আবার আগের মতো একটু কথা বলতেছে, উনি ওনার স্বামী ওই সময় বাড়িতে, তত একটা কথা বলে না, যাওয়ার পরে যাওয়ার উনি 4 তারিখের আগে পরে চলে গেছে, আগে চলে গেছে, তো উনি আমার সাথে অন্যরকম ভাবে আবার কথা বলতেছে। তখন আমি ভাবলাম কি 4 তারিখে এক্সাম দিতে আসবো ঢাকা, 3 তারিখে আসবো ঢাকা, তো আমি ভাবছি 4 তারিখে এক্সামটা দিয়া নানুর বাড়িতে চলে যাবো, আমি আর বাড়িতে আসবো না, ভাল লাগে না। তার মাঝে আমার অনেক বড় বন্ধ, তা আমার একটু অসুস্থ, আমার আম্মু আবার একটু অসুস্থ অনেকদিন ধরে, আজকে 2-3 বছর ধরে ওনার মেরুদণ্ডটা একটু ক্ষয়ে গেছে, এই কারণে উনি একটু হাঁটতে সমস্যা হয়। তো উনি আমার বলতেছে তুই ক্লাস করতে স্কুলে যা, যে স্কুলে আমি লেখাপড়া করছি স্কুলে ক্লাস করে দেবো, আমি বলছি আমি পারুম না এই সেই, তো আমার জোর করতেছে, আমি বলছি আমি পারুম না আমি নানু বাড়িতে যাবো, তা আমা আবার মানা করতেছে, তো নানু বাড়িতে যাওয়া দরকার নাই, তো নানু যারা নতুন অনেকদিন পর বাড়িতে গেছে ওই ঝামেলার কারণে অনেকদিন পর বাড়িতে গেছে, আমি বলছি কি অসুবিধা নাই, তা আমা মানা করতেছে। তার মাঝে উনি আবার ফোন দিছে আমারে, ফোন দিয়ে বলতেছে যে বাড়ি যাই দিব, ওনার ছেলেরা আবার স্কুলে ভর্তি করেছে কেজি স্কুলে, প্রধান এই কেজি স্কুলে ভর্তি করার পর থেকে পুরো মেন গাইড হয়েছে, ওনার ছেলেরা স্কুলে ভর্তি করেছে, তা আমি এখন কি করবো, ওনার সাথে রেগুলার স্কুলে ভর্তি করেছে, তা আমি আর বাড়িতে যাবো না বলছি, আমার আমি বলছি উনি আমার সাথে আগের মতো কথা বলতেছে, আমি বাড়িতে যাবো না, ওনার তখন আর ব্লক করি না, তো বাড়িতে যাবো না বলছি, কিন্তু আমার জোর করতেছে। তারপরে 4 তারিখে পরীক্ষা দেওয়া, আমি নানু বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তারপরে আম্মা মানা করলো আব্বা মানা করলো যে বাড়িতে তোর আমার ক্লাস করতে হবে এসে, পরে বাড়িতে চলে আসছি 4 তারিখে রওনা দিছি, হ্যাঁ রাতে আবার আইসা ওই চিরাঙ্গুর ছিলাম, 5 তারিখে আবার চলে আসছি, রাত্রে দেরি হয়ে গেছে, চিরাঙ্গুর ছিলাম, 5 তারিখে বাড়িতে আসছি, হ্যাঁ তারপরে 6 তারিখে আবার ক্লাস করতেছিলাম ওই কেডি স্কুলেই, আমরা কেডি স্কুলে ক্লাস করেছিলাম। তখন আমি স্কুলে সবসময় মানে মুড অফ থাকতো আমার, আমি কথা বলতাম না চুপ থাকতাম, তো এটা ওনার কাছে ভালো লাগতো না, তো উনি আমার নক করে কইতাছে ফোন দিয়ে কইতাছে জানামুল তুমি চুপ থাকো গেলে এই সেই ফোন দিয়ে, আমার কিন্তু ভালো লাগে না এইসব, উনি আমার বলতেছে সবসময় আমি মন খারাপ করে থাকতাম, মানে আমি চুপ থাকতাম এক কথায়, ওনার দিকে এতটা গুরুত্ব দিতাম না, তখন আমার বলতো এইসব ক্লাসে যা ফোনে বলতো সরাসরি ফোন দিত, বলে এই তুমি ক্লাস চুপ থাকো গেলে এই সেই কেমন গোমরামুখী থাকো, তাই বলতেছি আপনার কি অসুবিধা নাকি, এরকম বললাম, বলতেছে হ্যাঁ এখন স্কুল থেকে যাবো গা এসে, আমার বলতেছে আমি আপনি যাবেন গা কিল্লি গা, আমি আমি আপনার জায়গায় আপনি থাকবেন, পরে আরো একটা কথা বলি না এই এই বিষয় নিয়ে, তখন রেগুলার আমার এরকম হইতো, তো তার মাঝে আবার স্কুলে যাওয়ার সময় তখন তো শীতকাল একদম জানুয়ারিতে, তখন শীতকাল ছিল, তার মাঝে উনি আমার ফোন দিতেছে আপনার সকালে ফোন দিত, আমার সময় স্কুলে যাওয়ার সময় আমি আবার একটু ঘুম থেকে লেট করে উঠতাম, খাওয়া দাওয়া করে স্কুলে যেতে দেরি হইতো, তখন আমার ফোন দিত অনেক, ফোন দিয়ে উঠাইতো, ফোন দিয়ে কইতো যে তাদের স্কুলে এসে, তো ওই যাইতাম আমার টাইমে আমি যাইতাম, আবার একসাথে যাইতাম স্কুলে, একসাথে যাওয়া আসা হইতো, তো একদিন হঠাৎ হ্যাঁ ওনার সাথে এমনি রেগুলার যাওয়া আসা হইতো, তেমন কোনো বিষয় আমাদের ভিতরে মানে ওনার আগের মতো কথা স্টার্ট, কিন্তু আমার ভিতরে তেমন কোনো কিছু আসে না, হঠাৎ আপনার এমনি একবার খারাপ লাগছিল যখন উনি হাত কেটে ফেলছিল, ওই যে ফার্স্ট তখন একটু খারাপ লাগছিল আমার ভিতরে, কেমন জানি লাগছিল আমার, এটা মানে বুঝাতে পারব না। তারপর শেষ আমি আমার আপনার অনুষ্ঠান শুরু ওনার আবার আমি আবার একটা অনুষ্ঠান ছিল আপনার গরিবপুরে, আমার এক নানা হয় দানার ছেলে মুসলমানই, তো ওখানে আসবো এটা মনে জানুয়ারি মাসে আপনার এখানে আসবো। তো আমি বলছি যে আমি তো কয়েকদিন স্কুল আসবো না, কই যাবা পরে বলতেছে না। তো এর আগে ওনার সাথে তো আমি অনুষ্ঠানে যাওয়ার আগে মানে আমরা তো অনুষ্ঠানের আগে যাইতে গেছি আমার, কারণ ওখানে আমার কাজ টাজ করতে হইব, অনুষ্ঠান তো অনেক বড় অনুষ্ঠান, তো চলে যেতে হয়েছে। তার মাঝে উনি এই বিষয়ে একটু রাগ করছে চলে গেছে দেখে। আবার তার আগের দিন ওনার সাথে বাজারে গেছিলাম, আমার জন্য আম্মুর জন্য জুতা আনার জন্য, আমার আম্মুর জন্য জুতা আনছি, আনার পরে আম্মুর দিয়ে জুতা আনি না, আমি আবার বিকেলে চলে গেছি। তারপরের দিন এই জুতা আবার আম্মুর পা লাগে না, তা আমি বলছি যে এইগুলো উনি চয়েস করছে এই সেই, তারপরে চলে গেছি। তারপর আপনার গরিবপুর চলে গেছি, তো আমার আবার শরীর অসুস্থ ছিল অনেক, আমার খুব সর্দি ছিল, ঠান্ডা সর্দি ছিল। তো আমি ভাবতেছি যে কালকে তো কাজ টাজ করতে হবো, এখন আর পারুম না, এখন তো ওষুধ খেয়ে দিব। তো আমি আবার যাইতে ওষুধ টষুধ নিয়ে গেছি, তো ওষুধ তো আবার একটু পাওয়ারই ওষুধ ছিল, ঘুমের ওষুধের মতন কাজ করতো। আমি যখন ওটা খাইছি আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে, তো আমি এখন ঘুমামো। তো তার মাঝে উনি আমার ফোন দিতেছে, কথা বলবো কথা বলবো। তো আমি ওনারা বুঝে দিয়েছি যে দেখেন আমি ঘুমামো প্লিজ, এটা আমার সম্ভব না, আমি কথা বলতে পারবো না, আমার শরীর একদম দুর্বল হয়ে আসতেছে না, উনি কথা বলবো কথা বলবো কথা বলবো। আমি পাশে তারপরে আমি বলছি শুয়ে শুয়ে কথা বলেন, আমি কথা বলতে পারবো না কারণ আমার শরীর খারাপ লাগতেছে, উনি বলতেছে কথা বলবো। তার আগে একবার ওনার থেকে আমি একটা ব্লুটুথ দিছিলাম, খেলার মাঠে উনি একদিন দেখি ব্লুটুথ কান দিয়ে কথা বলতেছে, তো আমি একদিন দুষ্টামি করে কইতেছি, উনি আবার কইতেছে আমি আবার একদিন ফোন ধরি নাই, তো উনি বলতেছে যে ফোন ধরো নাকি লেখা, তো আমি ফোন তো ধরি আর আপনার ফোন না ধরলে কি হয়েছে, কত কথা বলার জন্য তো কত মানুষ আছে। তো উনি কি করছে ব্লুটুথটা ওনার বাড়ি থেকে আইনে আমার দিয়ে গেছে, যাও আর কারোর সাথে কথা বলুন না এসে। তো আমি ব্লুটুথ নিয়ে আবার ওই এখানে বেড়াতে গেছি, তো আমার মামা আবার দেখছে, তো আমি কানে দিয়ে ঘুমাইতে গেছি আর উনি ফোন দিয়েছে আমারে। তো আমি বলছি দেখ আমি কথা বলতে পারবো না, আমি অসুস্থ, আমি ওষুধ খেয়েছিলাম, এখন আমার শরীর খারাপ, কথা বলবো কথা বলবো, মানে আমি মানা করছি, এমনও মেসেজগুলো আছে। উনি কি করছে হাত কেটে ফেলছে রাগের মাথায়, কইতেছে তুমি যদি কথা না বলো এখন হাত কেটে ফেলবো। তারপরে দেখা না পাগলামি করেন না, আমি ঘুমামো, আমার অনেক ঘুমাইতে আছে, তখন 10টা বাজে। তো সাথে আমি বলছি আবার কথা বলার সিচুয়েশন নাই, সাথে মামা আছে, দুজন শুয়ে রয়েছে একসাথে, মেসেজ করে বলতেছি, মেসেজ গুলো এখনো আছে। উনি বলছে না, পরে উনি কি করছে সিরিয়াস হাত কেটে ফেলছে, উনি হাত কেটে ফেলছে। তবে উনি হাত কাটলে আবার এত একটা কেউ দেখতো না, কারণ উনি হাত কাটার পরে মিন্দি দিতে হাতে আবার উনি হাত ঢাকে রাখতো হাত, পরে হাত কেটে ছবি উঠে পাঠাইছে, আমি তো পুরো অবাক হয়ে গেছি, আরে কি হাত কেটে ফেলছে। তাছাড়া ওই সময়টা অন্যরকম ছিল একটু, উনি মানে এতটাই বুঝাইতেছে মনে হইতেছে আমি ওনার স্বামী, এরকম এরকম ভাবে কথা বলতেছে, মানে ওর সাথে কথা বলতে হইবে এক কথায়। তা আমি আবার এত একটা গুরুত্ব দিই না, হাত কেটে বলতেছে সিরিয়াস। পরে আমি একটু উঠছি, এটা বৈশাখ বলতেছি কি আপনার, আমি সত্যি একটু অসুস্থ, এই জন্য আমি উঠতে গেছি, কালকে কাজটাজ করতে হইব, অনুষ্ঠান কাজটাজ করতে হইব, তার কারণে কথা বলতে সাথে মামা আছে এই জন্য। পরে বুঝ মানে না, তখন কি করার করার, আমি ফোন কাইটা ডাটা অফ করে দিছি, তার মাঝে আবার মোবাইলের চার্জ শেষ, অফ করে দিছি শেষ। তারপরের দিন ফোন দিয়া তখন আমার খারাপ লাগছে রাত্রে, হাত কাটা ছবিটা দেখিয়া সারা দিন ভাবতেছিলাম আমি, কারণ আবার অনেকদিন পর হাত কেটে ফেলছে, আমি কি মানুষটা তো সত্যি নাকি আমার ভালোবাসা, এরকম বুঝতেছিলাম আসলে কি সত্যি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে। আর এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 0961190494। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছে এনামুল। আমরা কথা না বাড়িয়ে এনামুলের কাছে ফিরব আর আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা বৈধভাবে যেখান থেকে পেতে পারেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। এছাড়া আরেকটি ওয়েবসাইট যেটা আমাদের কন্টেন্ট নিয়ে ওখানে আপলোড করে fusionmedia.com, তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব বলে তাদেরকে আমরা সতর্ক করার জন্য বারবার আজকের অনুষ্ঠানে বলছি। যদি আমাদের কন্টেন্ট তারা এরপরেও আপলোড করে তাহলে আমরা বাধ্য হব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে। সো প্লিজ ডোন্ট ডু দিস। ওকে, আমরা যেখানটায় ছিলাম এনামুল, তারপর
তখন আমার মানে তার বুতে একটু ভালো লাগে লাগিয়েছে। তার মাঝে স্কুলে যাইতাম যখন, তখন আমি যখন চুপ থাকতাম বা গোমরা মুখে থাকতাম তখন সে আমার ফোন দেখতে থাকে না, আমার ভালো লাগে না এই সে উড়ি যখন বলতো তখন আমার কাছে কেমন জানি লাগতো ওই সময়টা। তাছাড়া উনি আমার স্ট্রোকের সামনাসামনি ছিল, তখন যে সময়টা বাড়িতে ছিলাম চোখের সামনাসামনি থাকতো। আবার খেলা মাঠে গেলে একটা কি ওনার খেলা মাঠে গেলে খেলা শেষ উনি ওনার মোবাইলে সমস্যা হয়েছে, আগে খেলার আগে বলতো এনামুল আমার মোবাইলে হয়েছে হয়েছে একটু ঠিক করে দেওয়া যাও, তো এই ওনার মোবাইল ঠিক করতে করতে প্রায় আসা রাজান দেওয়া যেত মাঝে ওখানে রেগুলার থাকতাম। তারপরে এই বাড়িতে আসার পর এই কথা বলার পরে আমার কেমন জানি তার প্রতি একটা মানে ভালো লাগা কাজ করলো। এই ফার্স্ট তার প্রতি আমার একটা দুর্বলতা এসে পড়ছে, দুর্বলতা এসে পড়ছে বলতে মানে দুর্বলতা এমন না যে আমি তার মানে পছন্দ করে বিয়ে করলাম এরকম না, হ্যাঁ তার ইয়াটা ভালো লাগছে আমার কাছে এরকম কিছু একটা লাগছে যে আসলে মানুষটা আমার সত্যি অনেক ভালোবাসে এটা মনে হইতেছে তখন। তারপরে পরের দিন কাজ টাজ করার পরে আর পরের দিন রাত্রে আমি আর ওষুধ খাই না, কারণ আমি জানি আবার হাত কেটে বই যাবো, এই হাতের কাটার উপরে আবার হাত কেটে লেবো, কারণ এটা ওনার এটা মনে হয় জন্মগত অভ্যাস মনে হয় আমার মনে হয়। তারপরে হাত কেটে লাগবে ভয়ে আমি কি করছি আর শুই না, পরে কথা বলতেছিলাম প্রায় অনেকক্ষণ কথা বলছি। তারপরের দিন কথা বলার পরে আমি আমি এমনি জিজ্ঞাসা করতাম যে আপনি সত্যি এরম নাকি, তো তিনি বলতেছি তখন আমি অনুষ্ঠান টনুষ্ঠান শেষ তখন বাড়িতে চলে আসছি। তারপরে ওনার এক পর্যায়ে উনি আমার সাথে একদিন দুষ্টামি করে বলতেছে এসি, তো আমি কিন্তু ওনার প্রতি এখনো সিরিয়াস না। তখন আমি একদিন ভাবলাম উনি আমার সাথে একদিন দুষ্টামি করে বলতেছে, উনি আবার ওনাদের বাড়িতে গেছিল এক সপ্তাহের জন্য যে ওনার ভাইয়ের ছেলের মেজবানি, তো উনি আমার বলতেছে এমন তুমি আমার ফোন দিও না, তা আমি বলছি আমি কি আপনার ফোন দিই, আমি মনে মনে বলতেছি আর কি আমি তো ওনার ফোন দিই না, তখন ফোন দিই না, তো আমি এক সপ্তাহ ফোন দিই না। তারপরে এক সপ্তাহ পরে উনি আমার ফোন দিতেছে এই সেই। একদিন হঠাৎ তার মাঝে একদিন হঠাৎ তিনি আমার মানে ওনার বড় ভাইয়ের ভাবির সাথে আমি অনেক কথা বলছি, তো উনি ভাবছে ওনার বিষয়ে কোনো কথা বলছি, তো উনি আমার জিজ্ঞেস চাপ দিয়ে জিজ্ঞেস আমার কি বলছে কি বলছে কি বলছো, আমি বলছি তেমন কোনো কথা বলি নাই এমনি, তো উনি আমার বলতেছে তুমি বলবা কি না, আমি বলছি না, তখন উনি আমার বলতেছে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। তো ওনার সাথে আমার রেগুলার কথা হইতো তখন একদম রাত্রে রেগুলার আমার ইমুতে কল দিত, তো আমি বলছি তখন আমি বলছি দূর ওনার সাথে আমার প্রেম হয় না ব্রেকআপ হবে কই থেকে, তো আমি এসে গোসল টোসল করি না আবার ওনার বাড়িতে খেলতে যাবো, তো দেখি উনি আমার সাথে রাগ কথা বলে না আগের মতো এক তরটা নাই, তা আমি বলছি ঠিক আছে। পর রাত্রে আমার কাছে একটু খারাপ লাগতেছিল তার ইয়াটা, খারাপ লাগতেছিল বলতে আমি ওনার ফোন দিছি আরই উনি ফোন ধরে না ফোন ধরে না, তো হঠাৎ ফোন দিছে আমি বলছি আচ্ছা সরি যাক আপনি কি শুনতে চাইছেন বলতাছি, তো বলতাছি বলে বলি না বলুন, এরপর বলতেছে থাক আমি বলতেছি এমন কিছু আপনাদের বিষয়ে আমাদের বিষয়ে কোনো কথা হয় নাই এরকম, বলতেছে থাক বলতে হইব না সে তোমার সাথে আমার কোনো কথা নাই এই সেই, আমি বলতেছি সরি, তোরে উনি বলতেছে দেহ আমার বলতেছে, আমি বলছি এমনি কথা বলি অসুবিধা কিছু, তো উনি বলতেছে দেহ না বল আমার একটা স্বামী আছে ওনার একটা বাচ্চা আছে স্বামী আছে, এতদিন উনি এসে বুঝছে এই জিনিসটা ওনার বাচ্চা আছে স্বামী আছে, তার আগে আমি কিন্তু এত একটা ইয়ে করি না, তখন আমি বললাম যে অসুবিধা নাই, তখন আমি মনে মনে ভাবলাম তার মানে এতদিন উনি বুঝতে পারছে বিষয়টা, তখন আমার কিন্তু একটু ইমোশন মানে ইমোশনালি খারাপ লাগলো। তারপরে যেমন উনি আমার সাথে একটু মানে রাত বিপের মতো কথা বলছে যেটা আমার খারাপ লাগছে মানে কেমন জানি কষ্ট দিয়ে কথা বলছে আমার, তো আমি বলতেছি উনি তো তাহলে মানে কি উনি আমার সাথে দুষ্টামি করছে, তখন আমি ভাবলাম যে যাক অসুবিধা নাই, তো উনি বলছে আর ফোন দিও না আমারে শেষ, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এক ঘন্টা পরে উনি আবার আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দেখ আমার এনামুল তোমার সাথে কথা আছে এসে, পরে কথা বলতেছে, তারপর থেকে ওনার সাথে আমার একদম সিরিয়াস মাইন্ডে কথা হইতো, মানে আমি যখন বাড়িতে আসছি তার সাথে ওইরকম ভাবে কথা হইতো, ওই যে একবার বলছিলাম দুই মাস আগে ঠিক রাতে ঘুমানোর আগে ওইরকম ভাবে কথা হইতো, ওইরকম আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন কথা বলতে বলতে চোখের সামনে থাকতে ওইরকম ভাবে কথা হতো ওই মুহূর্তে, তো তখন তত একটা ইয়ে করি নাই, তখন আমি রাত্রে ভাবলাম আসলে উনি আমার সাথে দুষ্টামি করছে নাই, তার আমার মেজাজটা খুব খারাপ ছিল, আমি বললাম যে ওনারে আমি বুঝামো আসলে ইমোশন কি মানুষের সাথে দুষ্টামি করা কি করে এইটা কি, তখন উনি পরে কয়েকদিন পরে ওনার বাড়ি যাবে ওনার ভাই কুমিল্লা যাবে নাকি ঢাকা যাবে বলছিল আমারে, তো উনি আমার সাথে মিথ্যা কথা বলছে, তো আমি বলছি মিথ্যা কথা বলতে পারেন না ভালো করে গুছাই বলতে পারেন না মিথ্যা কথা, এটা বলার সাথে সাথে তোরে পরে আমি ওনার সাথে গেছি ওনাদের বাড়ি পর্যন্ত, ওনাদের বাড়ি ছিল আপনার এই বললাম তো তখন ওনার আমি থিকপুর পর্যন্ত নামা দিয়েছিলাম। এই ফার্স্ট আমি ওনার প্রপোজ করছি, তাও আমি নিয়োগ করছিলাম যে ওনার প্রপোজ করে বুঝাবো যে আসলে ইমোশন কি। আমি রাত্র দিনের বেলা বাড়িছি, আমি আবার স্যার থেকে আমার স্যার থেকে 500 টাকা নিয়েছি, সাদা স্যার ছিল ওনার কাছ থেকে 500 টাকা নিয়েছি, 300 টাকা চাইছিলাম। তো বলছেন স্যার আমার বিকাশ, আমি স্যার থেকে মিথ্যা কথা বলছিলাম, মিথ্যা কথা বলে টাকাটা নিয়ে আসছি। এই দিন ফার্স্ট আমি ওনার প্রপোজ করছি, তার হাত ধরছি ফার্স্ট, আমি বলছি যে আপনার হাত ধরতে পারি, বলছে আচ্ছা ঠিক আছে। বাস একসাথে বসছি, বলছি যে আপনার হাত ধরতে পারি, বলে আচ্ছা ঠিক আছে। পরে হাত ধরছি, যেটা ওনার হাতে একটা কিস করছি আমি ফার্স্ট, এই ফার্স্ট তার হাতে একটা কিস করছি, কিস করে বলতেছি মানে প্রপোজ করছি, আমি প্রপোজ করছি। ওনার জানি না ওনার কি হয়েছে, তারপরে দুইটা কিস করছি, দুইটা কিস করার পরে আমি তার প্রপোজ করছি। প্রপোজ করা পর্যন্ত তাদের বাড়ি এসে পড়ছে, প্রপোজ করে আমি চলে আসছি ওখান থেকে। তার সাথে তার একটা সিম ছিল 707, যেটা দিয়ে সে আমার মাঝে মাঝে তার সাথে কথা হইতো। তখন সে বলতেছে না ধরো এই সিমটা নিয়ে যাও, এই সিমটা দেখলে আমার কাছ থেকে রাখিয়ে দিব তারা, আমার আব্বু আম্মু। আমি বলতেছি রাখবো কি লিখে, আমি সিম অন্য থেকে না, এই সিমটা কেউ রেখে দিতে পারে, ভাবি আছে ভাবি রেখে দিব। তারপরে সিমটা রেখে আমার কাছে দিয়ে দিল। আমি কি করছি, বাড়িতে আইসি, তা আমি ভাবলাম যে শেষ, সব শেষ। উনি আমি বলছি দূর, উনি যদি এই প্রপোজে রাজি হইতে পারে না হইতে পারে, আমার ভিতরে এতটা গুরুত্ব নাই, আমি এতটা কেয়ারলেস না। তখন আমি বিকালে গোসল গোসল খেলতে গেছি, তো উনি আবার বলছে যেন আমার ফোন দিও না, ওনার বাবা ওনার আম্মুরে উনি অনেক ভয় পায়, তো এই কারণে ফোন দিতে মানা করছে, ফোন দিতে মানা করছে। কিন্তু আমি উনি যখন গিয়া সারছে ওনার বাড়িতে, তো আমি ওনার আমার বলছে যে ফোন না দিতে, আমি বলছি ঠিক আছে আমি আপনার ফোন এ দেবো না যান। তো উনি গিয়ে উনি ফোন দিয়েছে আমার, বলতেছে আমি এসে বুঝছি এই সেই এই সেই বুঝাইতেছে। ওনার আম্মু ওনার আম্মুর মোবাইল থেকে ওনার আম্মুর মোবাইল নাম্বারটা এখন আমার কাছে আছে, তারপরে ফোন দিয়ে বলতেছে এই সেই। পরে উনি আমারে শুধু এতটুকুই বলছে, আমি ভাবছি থাক আর ফোন দিব না, ওনার মারে অনেক ভয় পায়। উনি কি করছে, আমার ফোন দিতে মনে হয় এই বিকালটাই আমি খেলার টাইম দেয় 3-4 বার ফোন দিয়েছি। তখন আমি বললাম যে কি হয়েছে ওনার, হঠাৎ উনি তো ওনার বাড়িতে গেলে ফোন দেয় না, তখন ওনার বাড়িতে গেলে ফোন দেয় না। এই ভাইবা আমি রাত্রে ঘুমাইতে গেছি, হঠাৎ রাত্রে ফোন দিয়েছে আমার, প্রায় তখন 10:30 বাজবে, ফোন দিয়েছে। আমি ঘুমের ভিতরে ফোন ধরতেছি না, অনেকগুলো ফোন দেওয়ার পরে ওনার ধরছি, আওয়াজ আসতেছে হঠাৎ, মানে ফোন ধরা না ধরে এরকম আর কি। আমি ঘুমে পর ফোন ধরছি, পরে বলতেছি কেন তুমি ঘুমিয়ে গেছো, আমি হ্যাঁ কবে ওঠো বাইরে যাও, এসে কথা বলবো আমার সাথে। তো আমি জানি যে ওনার আম্মুরে উনি অনেক ভয় পায়, আমার সাথে কথা বলবো না সিরিয়াসলি, কথা ডাটা অন করো তোমার কল দিতেছি। আমি বলছি না আমি ঘুমাবো, আমার ঘুম আসতেছে অনেক, কারণ আমি কিন্তু সিরিয়াস ছিলাম না তখনও, দুষ্টামি করে আমি গল্প ওনার উনি তো বুঝবো ছিল। তখন কি করবো কি করলো, আমার মানে ঘুম থেকে উড়ে ছাড়লো, উড়ে ছাড়লো। তারপর আমি কি করলাম, উঠতে চাই না উঠতে চাই না, অনেকক্ষণ পরে উঠছি। উঠার পরে বাইরে গিয়ে আমাদের আমাদের পাশে গাটলা, বাড়ির পাশে গাটলা যায় বসছি, তখন বসে কথা বলতেছি। তখন উনি আমার বলতেছে দেখো এমন তুমি কি আমার সাথে দুষ্টামি করছো, আমার বলতেছে আমি ওনার প্রপোজ করছিলাম। যে আমি বলছি কিসে দুষ্টামি, কোথায় দুষ্টামি করলাম, কই যে প্রপোজ করছো এসে। আমি বলি না আমি তো আপনার প্রপোজ করলাম। পরে উনি আমার বলতেছে দেখো আমি আজকে সারাদিন খাইতে পারি না, ঘুমাইতে পারি নাই, এক কথায় মানে উনি কিছু করতে পারে না এই প্রবাদের পরে। আমি আমার বিয়ার জগতে 7 বছরে আমার এমন হয় নাই,
বিয়ের বয়স 7 বছর,
হ্যাঁ তার কখনো এমন লাগে নাই। আমি যখন প্রপোজ করছি তখন আমি তো বলতেছি তো এখন কি হয়েছে, এখন ঘুমান, আমার ঘুমাইতেছে, আমার কিন্তু চোখে অনেক ঘুম। উনি আমার ডাক্স বাইরে উঠে নিয়ে আসছে, আমি ঘরে বাবা মামা আছে এই জন্য বাইরে আসছে, পরে বসে কথা বলতেছি তো ওনার সাথে রেগুল উনি কথা বলতেছে। উনি ওই দিনের কাহিনীটা আমার কাছে আরো বেশি মানে আমার মনটা আরো আউলে দিছে। উনি আমার বলতেছে দেখো আমি ঘুমাইতে পারতেছি, ঘুমাইতে মানে আমার ঘুমে আসতেছে না আজকে সারা রাত্র। উনি ওই দিন আমার সাথে রাত 2টা পর্যন্ত কথা বলছে, 2টা 2:30 পর্যন্ত। আর আবারও আমার তো ঘুম চোখে, আমার জোর করে চোখ মুখ টুক ধুয়ে মানে ফোনের ভিতরেই এই করবো, হাত কেটে লাগবো, এই করে লাগবো, এই করে লাগবো, মুখ ধুইতাম, কথা বলবো এসে। তো ওনার এটা তার আমার কাছে আমার আমি দুর্বল হয়ে যেতাম, তার হাত কেটে কথা বললে আমার খারাপ লাগতো, তখন আমি তার কথাটা শুনতাম এরকম।
মানে এটাতে আপনাকে বারবার ব্ল্যাকমেইল করতো
এরকমই ছিল। তখন উনি আমার বলতেছে দেহ সত্যি এনামুল আমি কিন্তু পাগল হয়ে গেছি আজকে সারাদিন, আমি যে কাজের জন্য আসছি এটা করতে পারি না, এই সেই ওনার ভাইয়ের সাথে কোথায় জানি গেছে কি কাজের জন্য, কয় আমার খুব খারাপ লাগতেছিল, আমি খাইতে পারি নাই ভালো করে, তাছাড়া আমার ঘুমাইতেছে না তোমার এই কাহিনী। তো আমি কি এমন ঘুমান, পরে আমার ছাড়তেছে না, উনি একা একা একটা রুমে কথা বলতেছিল। আমি কেছি আমার বাবু কই, পরে বলতেছে ঘুমাইতেছ। তার মধ্যে স্কুলে মোটামুটি স্যাররা কিছুটা সন্দেহ প্রবণ হয়ে গেছে, কারণ উনি উনি আসা পড়তো স্কুলে মাঝে মাঝে,
স্কুলে চলে আসতো,
উনি স্কুলে আসতে রেগুলার ওনার বাচ্চারা নিয়ে, কিন্তু উনি আমার ক্লাসে মাঝে মাঝে চলে আসতো, এই কারণে স্যাররা মোটামুটি সন্দেহ করতো। কথাবার্তার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ঘুমান, ঘুমানোর পরে উনি কিন্তু 1 সপ্তাহের জন্য বেড়াইতে গেছে, উনি বলছে আমি 1 থেকে 1.5 সপ্তাহ থাকবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু উনি আবার ফোনও দিবে না বলছে, কিন্তু ফোন দিয়ে লাইছে, মানে উনি একদম ইয়ে গেছে। তারপর আমার এর পরদিন ফোন দিতেছে আবার, তো আমি বলতেছি আমি আর ফোন দিতেছে, এরপরে আমি ঘুমাইছি রাত্রে সকালে উঠছি ফোন দিচ্ছে কথা বলতেছে যে উনি কি কি জন্য আসছে। পরে রাত্রে আমার বলতেছে আমি চলে আসবো বাড়িতে, ওনার ভালো লাগতেছে না এক কথা, উনি চলে আসবো বাড়িতে, কি লেগে ভালো লাগতেছে না আমার, হ্যাঁ ভালো লাগতেছে না তোমার দেখতে ইচ্ছে করতেছে এই সেই। তো আমি কই না বেড়াইতে গেছেন এক সপ্তাহের জন্য যা থাকেন, আমি আবার এদিকে স্কুল করতেছি ক্লাস করাইতেছি, এক সপ্তাহের জন্য বেড়াইতে গেছেন থাকেন অসুবিধা নাই। কেন আমার ভালো লাগতেছে না আমি পারুম না এই সেই, তখন চলে আসছে উনি। ওই উনি আবার চাওয়ার সময় একটা সিম দিছিল আমার কাছে, যত ঝামেলা এই সিমটা, ওনার সিমটা দিছিল 707। ওই সিমটা আমি বাড়িতেই না আমার পকেটে রাখছি, সিমটা কোথায় জানি পড়ে গেছে, মানে খেলার মাঠের এদিকে আশেপাশে হয়তো পড়ে গেছে, আমার খেলা দিচ্ছে না কোথায় পড়ছে আমি বলতে পারতেছি না। তখন আমি বাড়িতে এসে সিমটা পাই না, তখন উনি আমার বাড়িতে আসছে, তো ওনার নাম্বার তো সবাই কল দিত, ওনার একটা নাম্বার দিল 666 লাস্ট, ওটাতে সবাই কল দিত। তখন উনি বিরক্ত বোধ করতো, তখন উনি ওই সিমটা শুধু আমার লেগে চালু করছে। শেষমেশ তার সাথে আমার রিলেশন হয়ে গেছে। রিলেশন হওয়ার পরে আপনার যখন এক পর্যায়ে রিলেশনটা চলতেছিল, তখন আমরা মানে চলে যেতাম এরকম কোন একটা পর্যায়ে, মানে আমার ভালো লাগতেছিল না, উনি স্বামীর সংসারে আছে ওটা আমার কাছে খারাপ লাগতো।
মানে পর্যায়েটা এমন হয়ে গেছে যে
আমি সিরিয়াস,
আপনি সিরিয়াস হয়ে গেলেন,
আমি ভাবলাম যে পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে, আমি তো সিম্পল আর অনেক ইতিহাস আছে প্রেমের ক্ষেত্রে, আমি সিম্পল একটা ইতিহাস গড়াইলে কিছু হইব না আমার মনে হইতো, এটা মনে হইলো। তার আগে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা যেটা বাকি রেখে গেছি আমরা, তার ওই সিমটা নিয়ে সিমটা দিয়ে দিয়েছিলাম তারে, তার সিমের বদলে আমি একটা তারা সিম দিয়েছিলাম, এই জিনিসটা সবচেয়ে বড় ইয়ে ছিল ফ্যাক্ট।
প্রিয় শ্রোতা, বিরতি নিবই পর্যায়ে আরো একটি, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। এবং আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, এখনো বলছি, একটি ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের নামটা স্পষ্ট করেই বলছি, fusionbd.com। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনারা ঢাকা এফএম এর কোনো কন্টেন্ট সেখানে আমাদের অনুমতি ছাড়া আপলোড করবেন না, বিধায় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। সো আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, যাতে করে আপনারা এতদিন যা করেছেন সেটা নিয়েও আমরা অবজার্ভ করছি, আজকের পর থেকে দয়া করে সেখানে কোনো কন্টেন্ট আপলোড করবেন না। ওকে, আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, এরপর আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই সিক্রেটসে। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন সিক্রেটসের আজকে 44তম পর্ব, আমাদের সঙ্গে রয়েছেন এনামুল। আমরা কথা না বাড়িয়ে এনামুলের কাছে আবারও ফিরছি। সিমের বদলে সিম মানে
যে আইডিটাতে কথাগুলো ভাইরাল হয়েছে ওই সিমটা নাকি আমার, স্ক্রিনশট দিয়ে ওইটা একটা আইডি খোলা হয়েছিল।
আচ্ছা আচ্ছা,
তার সাথে সিরিয়াস কথাবার্তা চলতেছে, কথাবার্তা চলতেছে, তখন হঠাৎ এই কয়েকদিনের ভিতরে চলে যাবো এই সেই প্ল্যান একদম, উনি বলতেছে চলে যাবো। তো ওনার ওনার প্ল্যান রয়েছে অন্যরকম, উনি বলতেছে তুমি ঢাকা যাওগা, সিরিয়াস একদম সিরিয়াস মাইন্ডে, উনি ঢাকা যাওগা তুমি, এর মাঝে আমরা অনেকবার আমি ওনার সাথে বাজারে গেছিলাম, এটা জানাজানি হয়ে গেছে এই জিনিসটা, ওনার সাথে গেছিলাম বাজারে, গেছি আমার এক ভাবি বলতেছে নামুল তোমার নামে তো এই শুনছি, তখন আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি কি করছি মানে সাথে সাথে আমি রেডিও ঢাকা চলে আসছি। আমি ভাবলাম এই জিনিসটা বিষয়টা উনি জানছে কিভাবে, এটাই ভয় পেয়ে গেছি। উনি আমার বলতেছে না, উনি বলতেছে না বলে আমি এমনি জানছি, আমার অন্যবারই ভাবি সাধারণ ওনার আমার বড় ভাই সাজান ওনার স্ত্রী, উনি বলতেছে না বল তোমার নামে এই কথা শুনছি, এই তুমি নাকি এরকম দেখো। আবার আমি বিশ্বাস করতে পারলাম না এটা কেমনি শুনলো উনি, এমনি একদম মোটামুটি সব একবার বলতো, তখন আমি ভয় পেয়ে গেছি। পরে সাথে সাথে আমি রেডিও, আমি আর ওই দিন ক্লাস করাতে যাই না স্কুলে, কেটে স্কুলে আমি সরাসরি আমার গেছি আমি ঢাকা যাবো, ঢাকা গেছি আমার তো খুব খারাপ লাগতেছে, তার সাথে কিন্তু আমার রিলেশন চলে তখন, তো আমি তার বলতেছি আমি ঢাকা চলে যাচ্ছি, তো ওই বলতেছে আচ্ছা ঠিক আছে ক্লিয়ার যাবে। আমি আমি আর তখন তখন বলছি কিনা জানি না, তখন আমি ঢাকা চলে আসছি, আমি বলছি আমি ঢাকা চলে যাই। তখন উনি উনি আমার দেখছে, বলছে দাওয়ার আগে আমার সাথে দেখা করো। তখন আমি একটা ভাঙা দিয়ে স্কুলে গেছি, ওনার সাথে দেখা করে চলে আসছি। আমি ঢাকা আসছি, আমার ভালো লাগতেছে না, কারণ আমি অল টাইম 12টা পর্যন্ত কথা বলতাম, কথা বলতে বলতে মাঝে মাঝে ওনার সামনে চলে আসতাম, আমি একদম ওনাদের বাড়িতে চলে আসতাম, এমনও গেছে ওনার সাথে সাথে কথা বলতে বলতে একবার ওনার সামনে চলে আসতাম, উনি বাইরে দাঁড়ায় কথা বলতো রাত 10টা বাজে এরকম, মাঝে মাঝে উনি সবাই ভাবতো যেন স্বামীর সাথে কথা বলে এরকম কথা বলতো। তো ওই যখন ওনার সাথে কথা বলতাম, তার আগে অনেক সিরিয়াস কিছু হয়ে গেছে আগে, তারপরে উনি কথা বলতে বলতে ওখানে যাইতাম, তো আমি প্রজেক্টটা বা হাঁটতে হাঁটতে, তারপর আমি ঢাকা আসছিলাম, আমার ভালো লাগতেছে না, আমি কোন একটা বাহানা দিয়ে আমার কইতেছে আমার ভালো লাগতেছে না, আমার শরীর এত খারাপ হয়েছে, মানে আমার মনটা কেমন জানি খারাপ হয়ে যায়, একদম আমি কিছু খাইতে পারি না, ঢাকা আসছি আর চলে গেলাম আবার বাড়িতে। বাড়িতে আসার পরে তার মাঝে আবার আমার ওই জিনিসটা আবার চলতেছিল, কথাবার্তা আবার ঠিক মতো চলতেছিল, তখন ভাবলাম যে চলে যাই। তখন উনি একদিন বাজারে গেছে, বাজারে গেছে আর ওনার বাড়ি থেকে বাজারে আসছে, ওনার বাড়ি থেকে বাজারে আসছে আর আমি আমার ফোন দিয়ে নিছি যে বাজারে যাওয়ার জন্য। তো আমি গেছি আপনার বাজারে গেছি, উনি আবার ওনার বাড়িতে গেছে, ফোন ধরতেছে না, উনি ফোন ধরতেছে না। তো ওনার সিম একটা হারালেছি, ওই জন্য তার আগে আমি একটা সিম কিনে দিয়েছিলাম, সিমটা আমি 2-3 দিন ইউজ করছি, 3 দিন ইউজ করে ওনার দিয়ে দিয়েছি, কারণ ওই সিম আমি আর উনি আমার কাছে দেয় না। এক কথা উনি বলছিল যে সিম ওনার মা রেখে দিয়েছে, আবার উনি বলছে যে হারাই ফেলছে, আবার বলছিল চার্জ থেকে কেউ খোয়া নিয়ে গেছে এরকম, ওনার বাড়ি থেকে রেখে দিয়েছে। তো এই কারণে আমি আর সিমটা চাই নাই, তো ওই সিমটা চাই নাই, ওই সিমটা হারিয়ে গেছিল। তখন আবার সিমটা যখন আমি দিছিলাম তার ওই সময়টা আবার আমার মোবাইলে অনেক ব্যালেন্স ছিল প্রায় 300, কেনার পরে অফার ছিল, ওই সিমটাতে কথা বলে উড়াইয়া তারপর ওনার কাছে দিয়েছি সিমটা। তখন উনি ইউজ করছে সিমটা, ইউজ করার পর উনি বলছে এই হারিয়ে গেছে, তারপরে আমি আর এত গুরুত্ব দিই নাই সিমের প্রতি। তার মাঝে ওনার সাথে কথা হইতেছে, কথা হইতেছে, আমি গেছি কোথায় আপনার ওই যে ইয়ে গেছি বাজারে আসছি, বাজারে আসার পরে উনি আমার সাথে, ওনার সাথে আমি রাগ হয়ে বাজারে আসছি, উনি আমি রাগ করছি, কথা কই না, ফোন ধরি না ওনার সাথে, রাগ ফোন ধরি না, বলছি যে না থাক আপনার কথা নাই, আপনার ওনারা আবার আরেকটা সিম দিছে, আমি সিমটা হারিয়ে ফেলছে, কোন এক ভাড়া দিয়ে আরেকটা সিম নিছে রবি। তখন ওই সিমটাতে বলতেছে, আমি বলছি না আপনার সাথে আমার কোনো কথা নাই। তার মাঝে আবার একটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেছে, গেল যাক ওখানে যাওয়া হয়েছে, তারপর গেলাম আপনার ওখানে গেছি। তো তার আগে আমি আমার মোবাইলটা ভেঙে ফেলছি, আমার টাচ মোবাইলটা ভেঙে ফেলছি ওনার সাথে রাগ করে। এই মোবাইলটা ভাঙার পরে তো আমার আর মোবাইল নেই, তখন আমি কথা বলতে পারতেছি না। তো উনি পাগল পাগল হয়ে গেছে একদম, উনি তো বলতেছে উনি পাগল হয়ে যাবে এরকম বলতেছে, কথা বলতে পারতেছে না। তো আমি বললাম এখন কি করার,
এই এই আপনাদের এই ঘটনাটা আপনাদের এলাকাতে সবাই জানে তাই না? তো এটা জানলা জানি হলো কিভাবে?
জানা জানি হয়েছে আপনার এই বিষয়টা, আমি যখন অসুস্থ হয়ে পড়ি যে আমরা চলে যাবো, আমি একদিন চলে যাইতে চাইছিলাম, কিন্তু আমি আমার জন্মসন্ধানের জন্য যখন গেছিলাম তখন আমার আমার ব্রেনে এলো যে আমার সার্টিফিকেট আমার বয়সের সাথে আসতেছে না। তখন আমি উনি রেডিও একবার চলে আসছে ও যাইব, এই জন্য আমি আর কেয়ার করি নাই। আমি বলছি থাক উনি আসলে বাড়িতে চলে আসবো, যদি বাইরে আসে ওনার ওর বাবার বাড়ি থেকে আসে তাহলে উনি বাড়িতে চলে আসবে, এই বাড়িতে চলে আসবো। তাহলে আমি ওই দিন শুক্রবার ছিল, তখন আমি কি করছি ওনার জন্য আসার, আমি ভাবছি উনি বাড়িতে চলে আসবো, কারণ আমার সার্টিফিকেট আসে না, আমি অনেক আমি 2000 টাকা বেলা ইয়ে করছি, চেয়ারম্যান অফিসে গিয়ে বলছি যে আমি দরকার অনেক টাকা দেবো, আপনি আমার সার্টিফিকেটটা এটা করে দেন।
আপনার সার্টিফিকেট আসে নাই বলে আপনি ওনাকে নেন নাই?
না, এটা সম্ভব না, অন্য মামলা হয়ে যাবো না আমার নামে।
আচ্ছা,
আমি তো ওই টেনশন ছিলাম।
কিন্তু মামলা হয়েছে আপনার নামে, কিভাবে মামলা হয়েছে?
না, আমি ভাবছিলাম যে মামলা হয়ে যাবো, কারণ ওনার নিয়ে গেলে কিডন্যাপিং মামলা হতে পারে, তাছাড়া অন্য কিছু ভাবে মামলা হতে পারে।
কোথায় যাবেন, কি করবেন, এগুলো ফিক্স ছিল?
ওটা আমার মাথায় উনি একটা প্ল্যান করছে, উনি বলতেছে যে তুমি ঢাকা চলে যাবা, তারপরে আমি এক সপ্তাহ পরে চলে আসবো এরকম ওনার প্ল্যান। কিন্তু আমার প্ল্যান ছিল আমি ঢাকা আসবো না, আমার প্ল্যান ছিল অনেক দূরে এরকম একটা। তখন মানে আমি তো লাভ ইজ ব্লাইন্ড যেটা বলে একদম অন্ধের ভিতরে ছিলাম।
আচ্ছা, কয় মাস আগের ঘটনা এটা?
এটা আপনার ফেব্রুয়ারি।
ওকে, আর শেষমেশ আপনাদের দেখা সাক্ষাৎ হয়নি, মানে আপনারা প্ল্যান করেছিলেন বের হয়ে যাওয়ার, কিন্তু প্ল্যানটা হয় নাই? শুধুমাত্র
আপনার প্ল্যান হওয়ার মধ্যে উনি চলে আসছিল, আসার পরে উনারে আমি আর পাই নাই, মানে আমি আর যাই নাই। তখন উনি আবার রিটার্ন করছে অন্য বাড়িতে, আমরা বলছি যেটা যে আপনার
হাজবেন্ড এটা জানে
না? তখন কি তারা কেউ কিছু জানে না,
ওনার হাজবেন্ড আজকে জানে এই ঘটনাটা বিষয়টা জানে?
অবশ্যই জানে।
জানার পর ওনার হাজবেন্ড কি করেছে, ওনার বর্তমান কি অবস্থা?
ঠিক আছে,
মেনে নিয়েছে?
অবশ্যই মানতে হবে তার। হ্যাঁ, মেনে নিয়েছে।
মানতে হবে কেন?
মানতে হবে বলতে আমাদেরকে তো কেউ এরকম ধরে নাই যেটা আমি ওনার সাথে কিছু করছি এরকম ভাবে ধরে নাই।
আপনাদের মধ্যে এরকম কোন সম্পর্ক ছিল না যেটা আপনি বলছেন আগাগোড়া? আপনারা আপনাদেরকে নিয়ে কোন সালিশ বসা, কোন কোন কিছু বসা?
এটাই তো মেন বলান,
সালিশ বসেছে,
সব ঠিক হয়েছে, সব
সালিশ। সালিশে কি হয়েছে? সালিশে ছিলেন আপনি? ওই মহিলা ছিল
না?
উনি ছিল না?
শুধু আপনি বসেছেন, আর ওই পক্ষ থেকে কে ছিল?
ওনাদের পক্ষ থেকে সবাই ছিল।
ওনার হাজবেন্ড ছিল?
হম, সবাই ছিল। তারা অভিযোগ করছে আমরা নাকি ফেসবুকে তাদের নামে তার ওয়াইফের নামে এরকম এরকম বাজে একটা ইউজ।
তারপরে কি তারা হলো, সালিশের বিচার কি হলো?
সালি বিচার আমরা তো চুপ থাকতেছি, মানে আমরা যদি কথা বলি তাহলে কথাটা ভাইরাল হয়ে যাবো, কারণ আমার কাছে এই সিমটা নাই। এটা আমি হাজারবার প্রমাণ করতে পারবো, আমি আপনার কাছে আজকে প্রমাণ করতে পারবো এই সিমটা আমার কাছে নাই। তারা যে সিমটার কথা বলতেছে, তারা বলছে যে এই সিমটা অফ হয়ে গেছে, কিন্তু বিচার হইতেছে কিন্তু ওই ফেসবুকে, কিন্তু ওই বিচারটা হয় নাই। তার কারণে আমার ভালো লাগছে, আমি থাক ওনারা ছাড়া দিব, যদি কথাটা ভাইরাল হয় ওনার ছাড়াছাড়ি হয়ে যাবো। আমার আব্বু আমার বলছে বিচারের আগের দিন আমি বাড়িতে যেতে পারি নাই এই ঝামেলার কারণে, মামলাটা হয়ে গেছে। আমার আব্বু আমার বলছে
কে মামলা করেছে,
উনি
উনি বলতে কে?
এই মহিলা
আপনার এগেনস্টে?
আমার এগেনস্টে।
মামলায় কি করেছে, কিসের মামলা দিয়েছে?
এইটাই তো আমার সবচেয়ে কষ্টের বিষয়। আমি মামলাটা হইছে আপনার প্রথমে শুনছি নারী নির্যাতন মামলা করবে আমার নামে,
নারী নির্যাতন। হ্যাঁ, তারপর
তাও তাদের অনুরোধে বড় নারী নির্যাতন মামলার জন্য কোনো অভিযোগ নাই, সাক্ষী প্রমাণ নাই। তারপর একটা জিনিস বার করছিল, আমি ঈদের পরে বাড়িতে আসছিলাম, ঈদ করি না বাড়িতে, ঈদের পরে বাড়িতে আমি নাকি তাদেরকে মারতে গেছিলাম এরকম সেরকম।
মামলাটা কিসের হয়েছে সেটা বলেন।
মামলাটা হইছে আমি টিজিং করতাম ওনারে, আমি ব্ল্যাকমেল করছি স্যার, আমি একটা বকাটে ছেলে সাথে ওনার আমার সিমটা পাওয়া গেছে এরকম। আইসিটি আইনে মামলা হয়েছে, তার উপর অনেকগুলো অভিযোগ।
আইসিটি আইন মানে 97 ধারায় মামলা,
97 ধারা মামলা, সর্বোচ্চ শাস্তি 14 বছর জেল আর সর্বনিম্ন শাস্তি 7 বছর জেল, এইটা আর কি। তখন
প্রমাণ হিসেবে কি দেখিয়েছে?
প্রমাণ হিসেবে শুধু ওই স্ক্রিনশট, স্ক্রিনশটের মধ্যে প্রমাণ হতো যে এই সিমটা আমার কাছে, এই সিমটা এই আইডিটা আমার না। কিন্তু ওই পুলিশ যখন এই সিমটার সবকিছু ডিটেল বার করছে, বাইর করার পরে বাইছে যে এই সিমে শামসুন নারাম নামক কোন এক মহিলার, ইউজ করতেছে করছিল, আর এই সিম কল লিস্টের
অনুযায়ী। আমি একটা জিনিস যেটা সমাপ করবো প্রিয় শ্রোতা, তখন যারা ধৈর্য ধরে শুনেছেন, আসলে এই গল্পটা উনি যেভাবে বলেছে তাতে আসলে ধৈর্য ধরে শোনাটাও খুব মুশকিল, তবে গল্পটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কারণে আজকে আপনাদেরকে আমি এই গল্পটা প্রচার করেছি। প্রথম কথা হচ্ছে যে ও অপ্রাপ্ত বয়স্কে এক ধরনের অফকোর্স না চাইতে হয়ে যাওয়া, মানে এটা এটা সবার জন্যই আমি বলবো, যেটা অনেক সময় মনে আছে ঠিক আছে টাইম পাস করি টাইম পাস করি টাইম পাস করি, আগুন নিয়ে খেলা যেটাকে বলে, হঠাৎ করে যখন ডুবে যাবে তখন কিন্তু শেষ। সো ওই ভদ্রমহিলার ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই হয়তো বা ঘটনাটা সেরকমই ছিল। ভদ্রমহিলার ক্ষেত্রে আমি বলবো যেটা অন্যায় ছিল, চরম অন্যায়, আর ওর ক্ষেত্রে ও হয়তো বুঝতে পারেনি, তারপরে ওর কথা অনুযায়ী যদি আমরা মেনে নিই তাহলে হয়তো ও শেষ পর্যন্ত গিয়ে ফাঁদে ধরা দিয়েছে। যেটাই বলি না কেন, এক ধরনের অ্যাডাল্টারি রিলেশনশিপ, যেটাকে বাংলায় বলে পরকিয়া, এবং এটা করতে গিয়ে যদিও বলছে যে কোন অনৈতিক সম্পর্ক ওদের মধ্যে ছিল না, কিন্তু শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছে দেখেন, শেষ পর্যন্ত পরিণতি হয়েছে ও একটা মামলা খেয়ে বসে আছে, ওর বয়স মাত্র 19 বছর, এবং আইসিটি আইনে 97 ধারায় যে মামলাটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা। এবং এখানে এই মামলায় আসলে সরকারি কেস করেন, মানে সরকারবাদী মামলা হয়ে যায় এটা, এবং এটা খুব এটা এটা হলে অনেক ভোগান্তি আছে। তো এখন ও যেটা হয়েছে যে বাড়ি ছাড়া, বাড়িতে থাকতে পারে না, এবং আপনি তো এখন বিপদে আছেন সবকিছু মিলিয়ে, তো আপনি যেহেতু মামলা তুলছেন না তার মানে আপনার ভবিষ্যৎ কি হবে না হবে আপনি জানেন না, তো আপনার ফ্রেন্ডরা জানে এইসব ঘটনা? ফ্রেন্ডরা জানে?
আমার ফ্রেন্ড কোনো জানে না, আমার আমার এই ভোগান্তির জন্য আমার ফ্রেন্ডরা এটার জন্য অনেক ইয়া করতেছে।
আপনি যেটাই হোক না কেন, আমাদের সামাজিকতাকে তো আমরা অস্বীকার করতে পারি না, আপনি সামাজিকতার জায়গা থেকে সারাটা জীবন কিন্তু কালার হয়ে থাকলেন, আপনার ভবিষ্যতে বিয়ে শাদী বলেন,
তার মাঝে উনি আবার আমার দোষ দিয়ে দিয়েছে সব, তার মাঝে উনি
সেটা তো উনি দিবে, উনি উনার নিজের বাঁচার জন্য করেছে এটা, এবং এটা আপনার জন্য একটা বিশাল শিক্ষা, কিন্তু আমাদের সামাজিকতার জায়গা থেকে ওইটা কোনো ব্যাপার না, হয়তো একসময় বের হয়ে আসতে পারবেন, কিন্তু সামাজিকতা শেষ করতে দেন আমাকে, কিন্তু সামাজিকতার জায়গা থেকে আপনার নেক্সট টাইম যখন বিয়ে হবে, আপনার গ্রামে যখন যাবে, আপনার সম্পর্কে যখন লোকজন জিজ্ঞেস করবে, তখন আপনার সম্পর্কে লোকজন ভালো বলবে
না? গ্রামের 90% লোক আমাকে ভালো জানে, এই একটা জিনিস আমাকে এখনো সবাই বলে যে আমার কোনো দোষ
নাই। 90% লোক আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে
না? আপনাদের যেমন আমার আম্মু আমাকে বুঝায়, দেখ তোরে কি বুঝালে, তারপরে মানে অন্যান্য ভাবে
যারা পজিটিভ ভাবে ভাবুন, পজিটিভ ভাবে ভাবাটাই ভালো, কারণ জীবন ঠিক থাকার জন্য পজিটিভ ভাবতে হয়। কিন্তু আমি যেটা আজকে গল্পটা আমি আপনাদের জন্য এই কারণে প্রচার করেছি প্রিয় শ্রোতা, যে কোনোভাবেই মানে মজার ছলে বা আনন্দ পাওয়ার ছলে এই ধরনের বিপদগামী সম্পর্কের দিকে যাওয়াটা বেটার নয়। এবং ও যে আজকে মামলা খেয়েছে, ও যে এখন এক ধরনের উদ্বাস্ত জীবনযাপন করছে, রিস্কের মধ্যে আছে, শুধু তাই নয় একটা ভয়ানক রকমের বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। এবং একই সাথে যে ভদ্রমহিলার কথা উনি এখানে বললেন সেগুলো কতটুকু সত্য বলেছে কতটুকু মিথ্যা বলেছে ওনার ব্যাপার। আমরা তাকেও অ্যাকিউজ করতে চাই না, ওকেও অ্যাকিউজ করতে চাই না, কাউকে কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই আপনার জীবনটা যেন সুন্দর হয়, সেজন্য এই ধরনের বিপদকামী সম্পর্ক থেকে দূরে থাকুন। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.